This track was downloaded from FusionBD.com.
অপার রহস্যময় বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়। বৃহস্পতিবারের রাত 11:20 ডরের 51তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমি আরজে কিবরিয়া, সুমন, রেহান এবং সাউন্ডের লোবানের পক্ষ থেকে একটি দুটি পর্ব নয়, এক এক করে আমরা 51টি পর্ব আপনাদের সামনে উপস্থাপন করেছি। এবং বাংলাদেশের একমাত্র ভৌতিক শো যে অনুষ্ঠানটি হয় হন্টেড প্লেস কেন্দ্রিক, এই 51টি পর্বে আমরা বাংলাদেশের 51টি হন্টেড জায়গায় গিয়ে আপনাদেরকে উপহার দেবার চেষ্টা করেছি আমাদের ডর। প্রিয় শ্রোতা, আজকে ডর ঢাকা শহরের কোন একটা অজ্ঞাত ক্লিনিকে ধারণ করা হয়েছে। আমরা সাধারণত যেসব জায়গাতে বসে এই অনুষ্ঠানটি রাতের গভীরে রেকর্ড করি সেই প্লেসটি আপনাদের সামনে ওপেন করি না, কারণ এটা রেডিওতে প্রচার হলে ওই জায়গাটিকে ঘিরে এক ধরনের সমস্যা তৈরি হতে পারে বলে আমরা মনে করি, এবং সেই জন্যই কোন জায়গাটিতে বসে আমরা এই ঘটনাটি রেকর্ড করেছি সেটা প্রকাশ করি না। যারা আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তারা প্লিজ আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আজকে ডরের 51তম পর্বের যারা অতিথি তারা হচ্ছেন নাজিব, তুর্য, রাহাত এবং আকাশ। এই চারজন বলবেন তাদের জীবনে ঘটে যাওয়া অতিভৌতিক ঘটনা। বরাবরের মতোই শুরুতে সুমন এবং রেহানের অন দ্য স্পটে যাওয়ার কিছুটা সাউন্ড বাইট, এবং তারপর আমরা ধীরে ধীরে ঢুকে যাব ডরের মূল পর্বে।
রাস্তার অপোজিটে বসে আছি, রাস্তার ওই পারে দেখতে পাচ্ছি ক্লিনিকটা।
আমার মনে হচ্ছে যে এই এত মানুষ এই যে রাস্তা দিয়ে রিক্সা দিয়ে যাচ্ছে, সবাই আসা যাওয়া করছে, সবাই অ্যাজ ইউজুয়াল ক্লিনিকটার দিকে তাকায় আছে, আমরা নিজেরাও তাকাচ্ছি, কিন্তু কজন মানুষ জানে যে এই ক্লিনিকটার যে চেহারাটা দেখা যাচ্ছে ভেতরে আর একটা অন্যরকম
চেহারা আছে। স্পেশালি এই এনভায়রনমেন্টে না দোষ, আসলেও মানে বোধগম্য হওয়ার কথা না, প্রচুর মানুষ এখানে। এবং এটা আমি অনেককে বুদ্ধিটা দিই যে রাতের বেলা ইমার্জেন্সিতে অনেক সময় মানুষের দেখা যায় যে বাসায় একটা ম্যাচ নেই বা খুব একটা কিছু দরকার সেটা নেই। আমি সবসময় সবাইকে বলি যে হাসপাতাল বা ক্লিনিকের আশেপাশে খোলা থাকে, কারণ এগুলো 24 ঘন্টা সার্ভিস, এগুলো আশেপাশে গেলে আপনারা পাবেন। এই কারণেই কিন্তু এখানে আমরা এখন কয়টা বাজে বেশি তো বাজে নাই,
বেশি বাজে না, তুই চায়ের কাপটা একটু এদিকে দে।
কাহিনী হচ্ছে চা খা আর একটা জিনিস বুঝিস, এখন যে এনভায়রনমেন্টটা সেই এনভায়রনমেন্টটা কিন্তু এক দেড় ঘন্টার মধ্যে বদলে যাবে।
রাইট, ঢুকেই না হয় ইয়ে করে আপাতত একটু চাটা খাই, একটু ফ্রেশ হই। সবাই তো আমাদের অতিথিরা মোটামুটি পৌঁছাই গেছে, তো সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাক আছে।
কিন্তু দোষ আবার তো সেই সেম প্রবলেম, এই প্রবলেমটা না আমার একদম ভালো লাগে না, কিন্তু কিছু করার থাকে না
বলতো।
সেটা হচ্ছে আমরা একবারও নাম বলতে পারি না,
এটা এটার নাম টাম কেন বলছি না এখানে, আসলে চা খেতে খেতে এইসব কাটখোট্টা বিষয়ে আলাপ না করি।
আমার খুব ইচ্ছা করে, নিশ্চয়ই আমাদের শ্রোতারা চায় যে আমরা নাম বলি, অনেকে বলে ছবি দিতে ফেসবুকে, তো সেগুলো তো আমাদেরকে অনুমতি দেয় না, আমরা কি করবো।
এটা আসলে আমাদের অনেক কিছু মেনটেন করে চলতে হয়, আমরা কিছু কিছু কন্ডিশনের ভেতরে এই জায়গাগুলোতে আসতে পারি, এই কন্ডিশন অ্যাপ্লাই করতে যাই আসলে অনেক কিছু আমরা পারি না।
খরচ কমা তুই চা খা, আমরা ধোয়াটা দে।
কন্ডিশন নেই যেখানে, তুমি হচ্ছে বিলটা দাও। আর আরেকটা কথা যেটা হচ্ছে যে
আরেকটা কি কথা, আবার কি কথা কইতে চাস তুই? চায়ের বিল আমি দিলাম, চা তুই খাইলি, ধোয়া আমি খাইলাম,
আসলে
তুই কি চাস আর কি চাস?
তুই বিল দিলি তো,
সামনে কিন্তু ক্লিনিক আছে মামা, মায়েরা মায়েরা বমু চিকিৎসা করতে সমস্যা হইব না।
ভাবছিলাম চা আরো কয়েক কাপ খাবো,
পকেটের অবস্থা খুব খারাপ মামা, চল ভিতরে চল।
ডর টিম নিয়ে এবার আমরা উপস্থিত হয়েছি দক্ষিণ ঢাকার এক অজ্ঞাত ক্লিনিকে।
So, this is the room, na?
This is the room. এই সেই রুম যে রুমের জন্য আজকে এখানে আসছে।
The double bed cabin.
যদিও বেডগুলো
আমরা যদি আজকে হলিউডের হইতাম তাহলে এই নামে একটা মুভিও বের করে ফেলা যেত। The double bed cabin.
যদিও বেডগুলো নাই, বেডগুলো সরে গেছে। বেডগুলো সরে যাওয়ার যে কারণটা সেই কারণেই আমরা দুজন আজকে এখানে, সেই সাথে আমাদের সাথে যারা আছেন সবাই আজকে আমরা এখানে।
আসলে তুই কোনোদিন চিন্তা করছিস তোস, মানে একটা হাসপাতাল কিন্তু ইটস এ সিকিউর প্লেস ফর পিপল, পুলিশ স্টেশন, হাসপাতাল, এই ধরনের জায়গাগুলোতে আমরা কি ভাবি যে আমরা মানে সেফটির জন্যই আসি, কেউ অসুস্থ হলে এখানে আসে ভালো হওয়ার জন্য, কেউ বিপদে পড়লে পুলিশ স্টেশনে যায় ভালো দিকটা নেওয়ার জন্য।
অনেক প্রেক্ষাপটে আজকে কিছু কিছু এই যে জায়গাগুলো আমাদের খুব সেফটির হওয়ার কথা ছিল খুব ভয়ের মানে হয়ে যাচ্ছে আর কি,
যেখানে সেখানে পথে ঘাটে।
আমার পেটটা গলা বান্ধা ছিল, একুশটা গিরো দেওয়া ছিল, গাড়িটা নষ্ট হয়ে গেছে, ছবিটি বুড়ে আনছি। ড্রাইভারে বলতেছে যে গাড়ির যে পেট্রোলের যে পাইপটা লাগাইছে দুইটা ক্লিপ এমন ভাবে লাগাইছে নতুন ক্লিপ, কোন অবস্থাতে নাকি সিরা সম্ভব না, এটা ভুলে গেছি গা দুইবার হয়েছে একই অবস্থা। আমার বিশ্বাস যে আমি যে সমস্যা ফিল করতেছি হেরা মনে চায় না যে আমি এসা সবার সাথে শেয়ার করি, আমার নিজের বিশ্বাস।
আপনার কি ধারণা আপনার মধ্যে মানে সমস্যাটা কি হতে পারে?
সমস্যাটা হয়েছে আপনার আমার জিনগত সমস্যা, এটা আমার ধারণা, এবং আমার আম্মা প্রায় বলে যে আমি
মানে এই ধারণাটা আপনার কিভাবে হলো, মানে কোন ঘটনা ঘটছিল?
অবশ্যই হয়েছে, আমি 2007 সালে ইন্টারমিডিয়েট পাশ করে ধানমন্ডিতে একটা চাকরি নিয়েছিলাম স্টাডি সেন্টারে। এই চাকরি থেকে আমি আমার বাসায় আসছি দুর্গাপূজা উপলক্ষে। আমি মুসলমান মানুষ, তবুও এলাকার মুসলমান বন্ধু আছে, এদেরকে নিয়ে দুর্গাপূজায় আমরা মজা করি আর কি।
হ্যাঁ হ্যাঁ, আমরা তো ঈদেও সবাই মজা করি, পূজায় সবাই মজা করি, এটা কোনো সমস্যা।
আমি আমার বাসা থেকে আমি আমার যে পূজা মণ্ডপটা গোসাবো নদীর সাইডে, পূজা মণ্ডপে যাওয়ার এক কিলোমিটার আগে একটা শ্মশান পড়ে, শ্মশানটার বর্ণনাটা আমি আগে দিই। এমন একটা জায়গায় শ্মশান, হাটের ডান পাশে ইনফিনিটি জমি, অসীম, কোন বাড়িঘর দেখা যায় না, বাম পাশে নদী, এই সাইডে শ্মশানঘাট থেকে এক থেকে দেড় কিলো হয়েছে পূজা মণ্ডপ, আর আমার বাড়ি হয়েছে এক দেড় কিলো দূরে, অর্থাৎ এই দিক দিয়ে এক দেড় কিলো, আর এই দিক দিয়ে অসীম, আর এই দিক দিয়ে একটা নদী, নদী দেখা যায় এই পার, এই মাঝখানে শ্মশান। তখন আমি 10টার দিকে বাসায় যাই না, ফ্রেশ ট্রেশ হয়ে 11:30টার দিকে আমার বাসা থেকে আবার আপনার পূজা মণ্ডপের মাইক শোনা যায়।
আচ্ছা, পূজা মণ্ডপের মাইক আপনার বাসা থেকে শোনা যায়? আপনারা, আপনি কি একাই ছিলেন?
আমি একাই ছিলাম,
কয়েকজন বন্ধু মিলে?
না, আমি একাই ছিলাম, বন্ধুদের সাথে ফোনে যোগাযোগ আছে, আর পূজা মণ্ডপে চলে গেছে।
আমি একা যাচ্ছি। এই পর্যন্ত আমাদের গল্পটা থামা থাক, আপনার ঘটনাটা। তার আগে আমরা যেহেতু পথে আপনার সাথে কিছু বিপদ ঘটে গেছে সেটা শুনছিলাম, মানে ডরের যাত্রায় যোগ দেওয়ার আগেই আপনার কিছু ঝামেলা হয়েছে, সেটা শুনতে শুনতে আমরা কিন্তু নাজিব ভাই আপনার পরিচয়টা কাউকে দিতে পারিনি, তাই আপনি একটু আমাদেরকে একটু বলে নেন একটু বিরতি দিয়ে।
মোহাম্মদ নাজিব মাহমুদ, আমার বাড়ি হচ্ছে কাপাসিয়া থানা দক্ষিণগাঁও গ্রাম।
আচ্ছা,
দক্ষিণগাঁও থেকে এসেছি।
তো আপনার এই জিনের ব্যাপারটা, যেটা আপনি পথে আসার সময় আপনার মনে হয় ধারণা হয়েছে, এই ঝামেলাটা আপনার কবে থেকে হয়?
আমার এই ঝামেলাটা আমি 2007 সালে যে শ্মশান ঘাটের যে ইয়াটা, এরপরে থেকে আমার সাথে টুকটাক বলতে,
মানে এই মাত্র যে ঘটনাটা আপনি বলছিলেন সেটা থেকেই শুরু হয়েছে,
সেটা 2007 সাল থেকে।
তাহলে চলেন আমরা আর কোনো কথা না বলে সেই জায়গাটা চলে যাই, যে আপনি একা একা এখন মণ্ডপে যাবেন।
মণ্ডপে যাব, তারপরে আমি শ্মশান ঘাটটা মনে করেন যে প্রায় কাছায় গেছি, এক থেকে 150 ফিট, একটা বিদ্যুতের গাছ থেকে মিটারটা যতটুক ফিট হয় 150 ফিট, তারপরে একজন শ্মশানঘাটের 100 থেকে 150 ফিটের মাথায় আসলাম, পুরোপুরি শ্মশানঘাটের ভিতরে ঢুকিনি, অর্থাৎ মুখে আর কি। তখন 1 থেকে 1.5 ফুটের 25 থেকে 30টা বাচ্চা, হাতের ডান পাশে যে ধানের জমির মাঠটা বললাম, এই মাঠের মাঝে প্রচন্ড ভাবে খেলাধুলা করতেছে, একটা আরেকটা চর মারে দৌড়াদৌড়ি।
আমরা 1 থেকে 1.5 ফুট বলতে মানে বাচ্চার বয়স কত হইতে পারে? 4-4.5?
না না, দেখলে বোঝা যায় বাচ্চার বয়স 16-17। আমার কিন্তু প্রচুর সাহস, যেহেতু গ্রামের ছেলে, ব্যবসা বাণিজ্য করি, রাত্রি বিরাতে দোকান থেকে আসি,
যাওয়া আসা করতে হয়।
হ্যাঁ, যাওয়া আসা করতে হয়। তারপরে একটাই করছি কি, আমি আমার পাঞ্জাবির দুইটা টান দিছি, টান দেওয়ার পরে আমার শরীরের কাটা দাঁড়ায় গেছে, আরেকটা হঠাৎ করে চাই দেখি প্যান্ট বা ইয়া আপনার গাছে, যেভাবে গুয়া গাছে যেভাবে বাচ্চা বলো এভাবে এতটুকু উড়ছে, উঠার পরে আমি ইয়া বইলা জারি দিয়া ফালাই দিয়ে এইখানে চেঞ্জলেস হয়ে গেছি, আমার জ্ঞান ফিরে প্রায় 10 থেকে।
কিন্তু মানে ওরা কি ভয়ঙ্কর কিছু করেছিল? আপনি মানে সেন্সলেস হয়ে গেলেন?
সেন্সলেস হয়ে গেলাম, একটা আমার পাঞ্জাবি ভালোভাবে ধরছে, আরেকজন পাবাইয়া উপরে উঠতেছে, আরো কয়েকজন আমার দিকে তেরে আসতেছে। তখন আমি ভয়ে একটা চিৎকার দিয়ে হঠাৎ করে যেমন আমার কাছে লাগলো দুনিয়া অন্ধকার স্টুকের মতো লাগলো আর কি, আমি সেন্সলেস হয়ে গেলাম। সেখানে আমি 10 থেকে 15 মিনিট পরে যখন আমার জ্ঞান ফিরে, তখন দিয়ে আমি শ্মশানের রোডে নয়, আমি মেন রোডে পড়ে আছি। জ্ঞান ফিরার পরে দিকে তাকাইছি, চাই দিয়ে আপনার একটা কলা ক্ষেত আছে, কলা ক্ষেতের ভিতরে আমার একটা ফ্রেন্ড বাড়িয়েছে।
তখন কয়টা বাজে?
এই সাড়ে এগারোটার সময় দেখছি মানে পনেরো থেকে বিশ মিনিট পনেরো বারোটা বাজে, আমি যখন শেষ লেন্স থেকে যখন জ্ঞান ফিরে পনেরো বারোটা বাজে,
মানে আপনি পনেরো বিশ মিনিটের মতন অজ্ঞান ছিলেন,
অজ্ঞান ছিলেন,
ততক্ষণে আবার আপনাকে কেউ রাস্তায় রেখে দিয়ে গেছে।
যখন সাজা করে দেখি আমি যে জায়গায় সেন্সলেস হয়েছি শ্মশানঘাটে না, আমি শ্মশানঘাট থেকে এই মনে করেন যে প্রায় তিনশো চারশো ফিট দূরে মেন রুটটা, মেন রোড এর মাঝে পড়ে আছি, শ্মশানঘাটের ভিতর দিয়ে রাস্তা গেছে, আরেকটা রাস্তা সোজা চলে গেছে আরেকদিকে, এই মোড়টা তুলে রেছি সজাগ হইয়া চারিদিকে কলাক্ষেত্রের ভিতর থেকে আমার একটা বন্ধু তৌহিদুল ইসলাম হ্যাঁ বের হইতেছে, আইসা অন্য সময় হার সাথে দেখা হইলে, আমি যেহেতু ঢাকা ছিলাম দুই তিন মাস চাকরি করছি, অন্য সময় তার সাথে দেখা হইলে প্রথম কুলাগুলি করত, হ্যান্ডশেক করত, সিগারেট দিত, এদিন তার আচরণ আমার কাছে কিরকম লাগলো, একটু দূরে দূরে তাই দূরে থেকে আরে কি অবস্থা কেমন আছো তুই কি করস অনেক, আমি কি তুই শুনছস না আমি চাকরি দিয়েছি গা, পরে যেমন হ্যাঁ হ্যাঁ শুনছি শুনছি শুনছি, শূন্য যেমন না শোনার বান করা যেরকম এরকম, কথা বলতে বলতে শ্মশানঘাট আবার পারে যেতেছি, তো যাওয়ার পথে হ্যাঁ বলতেছি যে তুই একলা কি লেগা করতে আসস, আমি একলা না আমার সাথে আরো তিনটা ফ্রেন্ডের নাম বলছে আরিফ শরীফ আর একটা ছেলে আছে কাশেম, একর সাথে আসছি হেরাত পূজা মণ্ডপের ভিতরে আছে চল আমরা যাই, তখন আমি আমি বলছি যে শ্মশানঘাটে আমি ওই এই দেখছি একবার তুই একা আসছিস কিসের জন্য, একবার নিয়ে আসতাম কি একবার সবাই ফোন দিয়েছি সবাই পূজা মণ্ডপে চলে গেছে, তারপরে আমি হের সাথে যাইলাম, যখন পূজা মণ্ডপের গেটের আলোটা দেখা যায় না, যাই বলতেছি কি যে দেখলে ভাই আমি তো ফাইখানা করে আসছি তা আমি একটু নদীর জাম পানি খরচ করতে,
আচ্ছা
এটা বললো আমি কেছে ঠিক আছে তুই যা আমি ভিতরে যাই, হ্যাঁ বিশ্রে বার করি ফোন নাম্বারে ফোন দি মনে আমার নাম্বার আবার হ্যাঁ বলছি আবার ফোন উঠায় না বলছে যে আমার নাম্বার আমার কাছে আছে,
আচ্ছা আচ্ছা
এতটুকু। তারপর আমি পূজা মণ্ডপের ভিতরে গেলাম, তো তৌহিদুল ইসলাম তো ঘাটে গেছে নদীতে পানি খরচ করতে, যাই হোক আমি ভিতরে গেলাম হ্যাকরে ফেললাম, হ্যাকর সাথে কুলাকুলি করলাম যেটা প্রথম তৌহিদের সাথে করা উচিত ছিল, যে তিন মাস পরে দেখা
হয়েছে
আগে একসাথে পড়াশোনা করছি, যাই বললাম হ্যাঁ আমার হেরা জিজ্ঞেস করছে তুই এত রাত কিরে একলা কিভাবে আইস সেই দিক দিয়ে আইস, আমার বাড়ি থেকে শ্মশানঘাট ছাড়া যে রাস্তাটা পূজা মণ্ডপের ওইটা আমার বহু দূর প্রায় তিন চার কিলো ঘুরে যাই, তুই যদি ভালো জায়গা দিয়ে যায়
কিন্তু শ্মশানঘাটের ভিতরটা হচ্ছে শর্টকাট,
একদম শর্টকাট রাস্তা আমার বাসা থেকে মাইক শোনা যায়। তারপর বললাম যে তৌহিদুল ইসলামের সাথে আর তো শূন্য অর্থ বাবা কি বলিস, তিন দিন আগে গাজীপুর হয়ে রোড এক্সিডেন্টে মারা গেছে জলছিরি গাড়ির নিচে পড়ছে
তৌহিদুল ইসলাম,
তৌহিদুল ইসলাম তখন আমার এই যে ভাই এখন শরীরের কাটা খেয়ে গেছে, তখন আমি জিনিসটা বাসায় এসে শেয়ার করছি, পরে মা অনেক বকাঝকা করে, মা বলছে যে তোর বন্ধু তোর বাঁচাইছে আনলে তোর অবস্থা খুব খারাপ হতো,
আসলে তো তাই মনে হইতেছে
আমার এইখান থেকে
যেখানে আপনাকে পাওয়া গেছিল যে রাস্তাটায় আপনাকে আপনার বন্ধুর সাথে ওই রাস্তাতেই কি অ্যাক্সিডেন্ট হয়েছিল,
না ওই রাস্তা সেই অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার গাজীপুর চৌরাস্তা শিববাড়ি একটা ট্রেনিং সেন্টারে বিদেশ যাওয়ার জন্য ভর্তি হয়েছে গাড়ি শিখার জন্য গাড়ির নিচে পড়ছে।
আচ্ছা এই ঘটনার কতদিন আগে সেই অ্যাক্সিডেন্টটা ঘটেছে,
দুই হাজার সাতে ঘটনা ঘটছে আর হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়েছে দুই হাজার ছয়ের শেষে না, আর আমার ঘটনাটা হচ্ছে সাতের প্রথম দিয়া,
তার মানে খুব বেশি একটা গ্যাপ নাই, আপনি আর খবরও পাননি যে এই ঘটনা ঘটেছে,
না আমি খবর পাইনি কারণ আমি ঢাকা
আপনার সাথে তো দেখাই হয়েছে আপনার ওই ফ্রেন্ডের অনেকদিন পর,
অনেকদিন পর
মানে ওনার সাথে আসলে পড়াশোনা শেষ করার পরে তেমন একটা কানেকশন
ছিল না আর কি, তৌহিদুল ইসলামের বাসা ছিল আমার দক্ষিণ গাঁও গ্রাম তার এটা কালিয়াবর গ্রাম দুইটা ভিন্ন গ্রাম, পড়তাম আবার একই প্রতিষ্ঠানে মাদ্রাসার লাইনে, আমরা এসএসসি পর্যন্ত পড়ে আবার আলাদা হয়ে গেছে।
তো নাজিব ভাই এই ঘটনা থেকে আপনার কিছু ঝামেলা শুরু হয় তারপর থেকে, যাই হোক এটা ছিল আপনার প্রথম ঘটনা তাই তো?
রাজীব ভাই ডট নিমের কাছে তো আমরা শুনেছিলাম আরো কিছু ঘটনাও আছে আপনার, তো আমরা কি এবার সেই ঘটনাটা শুনতে পারি?
হ্যাঁ অবশ্যই, এই ঘটনাটা হচ্ছে এই ঘটনা ঘটার এক থেকে দেড় বছর পর, আমি আমার এক বন্ধু জাহাঙ্গীর আরিফ তিনজন লোক একটা জায়গায় বসা ছিলাম, পিছনে একটা কবর সামনে তিন থেকে চারশো ফিট সামনে একটা কবর,
জায়গাটা কোথায়?
এই জায়গাটা হচ্ছে আমাদের কাপাসিয়া থানারই আরেকটা গ্রামে আড়াল গ্রাম বলে, আমাদের গ্রামের অন্য গ্রাম, আমরা বিকালবেলা ঘুরতে গেছি তো হাঁটতে হাঁটতে ক্লান্ত, তো এমন একটা সময় বসছি সূর্যটা পশ্চিম আকাশে লালভাবে হেলে বসছি
বিকেলের দিকে,
হ্যাঁ বিকেলে সন্ধ্যা বিশ মিনিট আগে,
কাপাসিয়ার গ্রামে পার্সোনালি কয়েকবার গিয়েছি এবং ডট টিমের সাথে আমরা একবার গিয়েছিলাম, একটা গাব গাছের ঘটনা ছিল, সো আমরা যতটুকু জানি যে গ্রামটা অনেক নীরব একটা গ্রাম, জনবসতি খুব ফাঁকা
ফাঁকা।
আরেকটা জিনিস দেখ, এই যে এই সময়টা কিন্তু আমরা প্রায়ই পাই অনেক ঘটনার মধ্যে, এই সময়টা পাই, সেটা যে একটা প্রহর এতে আর কোন সন্দেহ নেই,
সন্দেহ নেই,
ঠিক সন্ধ্যার আগে আগে এই সময়টাতে মানে আধো আলো আধো অন্ধকার, যেটা
আপনি যেটা বলছিলেন যে আপনারা যেখানে বসেছিলেন এর পেছনেই হচ্ছে কবর,
পিছনে একটা কবর, এই কবরটা ফকিরের ছিল আগে, ফকিরি লাইনে চলাফেরা করতেছি, সম্ভবত এইখানে একটা মাজার দিব সবসময় লাল কাপড় টানায় থাকে, তো প্রতিষ্ঠিত একটু দেরি লাগে,
আশেপাশে কোন জনবসতি বা কোনো ঘর ভাড়া
অনেক দূরে, এটা একটা জেলের পাশে আর কি,
ওকে
আচ্ছা, জেল সাপ্লাস ফুল টুল,
তারপরে খুব সুন্দর ওই পরিবেশে
গল্প করতেছি, তো আমাদের সামনের যে কবরটা এটা তিনশো চারশো ফিট দূরে, ওই কবরের আবার বিষ খাইয়া একটা মেয়ে মারা গেছে, এইখানে লোক মুখে শুনছি যে তো এটা আমাদের গ্রামের পাশের গ্রাম, এখানে নাকি অনেক কান্নার শব্দ শোনা যায় কবরের পাশ থেকে। রাতে দুইটা তিনটার দিকে যেসব মহিলারা বাইরে বের হয় এদের প্রস্রাব পায়খানা করার জন্য তারা নাকি শোনে এগুলাই। আমরা যেটা করতে করছি হঠাৎ করে জাহাঙ্গীর আমার একটা চিমটি কাটলো, আমার একটা আঙ্গুল দিয়ে দেখাইলো যে দেবী এমনি আর কোনো কথা নাই। আমি দেখে তো আবার একটা লোক আপনার নিচের অংশ নাই মাটি দিয়ে হ্যাঁসা হ্যাঁসা আইসা আমাদের পাশ দিয়ে, আমরা দেখতেছি ঘুরে আমাদের পাশ দিয়ে পিছনে আবার যে কবরটা বলছি আর পিছনে দুই চারটা সুবারি গাছ, সুবারি গাছের সাইডে গিয়ে বেনিস আর দেখতে পারি
আপনাদের চোখের সামনে,
আমাদের চোখের সামনে তিনজন প্রত্যক্ষ করছি। আর মাঝে আরিফ যে ছিল আমার সাথে আসতে চাইছিল এখানে ঘটনার সাথে ছিল, তার সাথেও নাকি আরো কিছু ঘটনা আছে,
একদিন আসবেন
হয়তো আরিফকেও নিয়ে আসবো।
কিন্তু ঘটনা হচ্ছে যে আপনারা যে লোকটাকে দেখলেন সেই লোকটা মানে দেখতে কি ভয়ঙ্কর কিছু ছিল নাকি সাধারণ মানুষ?
ভয়ঙ্কর বলতে নিচের যেতে পাও নাই, মোটা স্বাভাবিক মানুষের মত না, স্বাভাবিক মানুষ এভাবে যেহেতু পায়ের অংশ নাই এভাবে এত দ্রুত গতিতে ভাই কবরস্থান থেকে আমাদের পিছে এক দেড় মিনিটের ভিতরে আসা কোন অবস্থা?
এটা হচ্ছে একটা ফ্যাক্ট
পসিবল।
আমরা কিন্তু ঢাকা শহর অনেক সময় দেখি যে কিছু মানে রাস্তায় যারা মানুষের কাছ থেকে ভিক্ষা নেয় তো অনেকের কিন্তু পা দুইটাই থাকে না, কিন্তু জায়গাটা ওই জায়গার মধ্যে হঠাৎ করে এমন একটা মানুষ কোত্থেকে আসবে আর বা হঠাৎ মুহূর্তের মধ্যে আবার নাই কিভাবে হয়ে যাবে
সেটাই। এবং যারা এই ধরনের পা নিয়ে কিন্তু চলাফেরা করে কোনো না কোনো একটা অবলম্বন থাকে, এরকম নিশ্চয়ই মাটিতে ছেসরে ছেসরে হাঁটবে না,
হাঁটবে না। আর একটা মানুষ ওখানে যাওয়ার কোনো কারণও নেই আর এত ফাঁকা একটা জায়গায় গেলে অনেক আগে থেকে ওনাদের দেখার কথা ছিল।
তারপরে ভাইয়া জাহাঙ্গীরদের বাড়ি আবার এই যে ঘটনা ঘটছে যে জায়গায় এখান থেকে হাফ কিলো ভিতরে, হ্যাঁ বড় খুবই ভয় পাইতেছে, কয় ভাই এই জায়গাটা ভালো না, আমি এটা সম্পর্কে ভালো তো চলো এখান থেকে ওইটা হবে। এখান থেকে আসলাম বাজারে আইসে আড্ডা সাড্ডা দিয়ে বাড়িতে গেলাম, খাওয়া দাওয়া সবকিছু শেষ করলাম, সাড়ে এগারোটার দিকে যাইয়া শুয়েছি, শুয়ে আমি বিটিভি দেখি আর কি, আমাদের ডিসলাইন নাই তো বিটিভি বারোটা পর্যন্ত অনুষ্ঠানে এবার বন্ধ করা লাগে, টেলিভিশন বন্ধ করলে আমি ঘুম আসতে আসতে আধা ঘন্টা এক ঘন্টা লাগে, তন্দ্রাচ্ছন্ন ভাব, নিজের রুমে শুয়ে রয়েছি। আগে আমার রুমের বর্ণনাটা দিই, রুমটা আমার একটি দরজা, পাশে আরেকটা রুম আছে বিল্ডিং রুম আর দুই পাশে রুম আছে, তো আমার রুমের এই পাশ থেকে এই পাশে যাওয়ার মাঝে দরজা নাই, পার্টিশনের দরজা যেটা বলে নাই, আমি রিমোটটা আমার বাম হাতের কাছাকাছি আমি শুয়ে রয়েছি স্টেট, আমার উপরে আবার সিলিং নাই,
আচ্ছা
টিন দেখা যায় করে নতুন বিল্ডিং দিয়েছি, হঠাৎ করে চারিদিকে একটা গোলাপ ফুল, তবে গোলাপ ফুলের সাইজও মোটামুটি বড় খুব সুন্দর, আট থেকে দশটা, আট দশ জায়গায় টিনের মাঝে ফুটছে রয়েছে,
টিনের মধ্যে
টিনের মাঝে সুন্দর করে। তখন আমি ভাবলাম কি এটা তো গরু মার্কা ডিউ টিন, এটা তো কোন গোলাপ ফুল মার্কা ডিউ টিন না, এটা দেখতে
মানে আমি একটু বুঝলাম না এটা কি হচ্ছে, কোন টিনের মধ্যে ছাপা দেখতে পাচ্ছেন ফুল নাকি একদম অরিজিনাল ফুলের মতোই দেখতে পাচ্ছেন পুরো ফুলটা?
আমি জিনিসটা একবার দেখি ছাপা, আবার চোখ বন্ধ করা তাকাই পরে দেখি ছাপা না, অর্থাৎ ফুল গোলাপ ফুল, এটা স্পষ্ট বোঝা যায়। হঠাৎ করে আমি ফিল করতেছি কি আমার ডান পাশে খাটের স্ট্যান্ডের মাঝে এরকম নখে আসর দিলে যেরকম শব্দ এরকম একটা শব্দ,
ডর মানে ভয়। আপনারা শুনছেন ডর, এবিসি রেডিও এফএম 89.2, আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। আজকে ডরের একান্নতম পর্বের যারা অতিথি তারা হচ্ছেন নাজিব, দুর্জো, রাহাত এবং আকাশ, তাদেরকে নিয়ে আমাদের ডর চলছে আরজে কিবরিয়া, সুমন, রেহান এবং সাউন্ড লোবান এই টিমকে সাথে করে। আমরা আবারও ফিরব ডরে মাত্র তিন মিনিট পর। ডর
FM 89.2।
স্বাগত ডরে, কিবরিয়া রয়েছে আপনাদের সঙ্গে, শুনছেন আমার অনুষ্ঠান ডর এবং অন দ্য স্পট থেকে রয়েছে সুমন ও রেহান, সঙ্গে রয়েছে সাউন্ড লোবান। আজকে ডরের যারা অতিথি তারা হচ্ছেন নাজিব, দুর্জ, রাহাত এবং আকাশ, যাদের জীবনে ঘটে যাওয়া অধিভৌতিক ঘটনাগুলো আমরা ধারণ করেছি এবং এই অনুষ্ঠানটি কোনোভাবেই অনুকরণীয় নয়। অনেকে এই অনুষ্ঠানটির আদলে রাতের বেলা হয়তো বা এরকম কোনো কিছু করতে যেতে পারেন, তাদের সবার উদ্দেশ্যে আমরা বলতে চাই প্লিজ ডু নট ট্রাই দিস অ্যাট হোম, বিকজ এই অনুষ্ঠানটি যারা করেন তারা এক্সপার্ট এবং তাদের সাথে থাকে সম্পূর্ণভাবে নিরাপত্তার জন্য একটি টিম, সুতরাং সেই জায়গাটি থেকে আপনি ব্যক্তিগতভাবে এমন কাজ ভুলেও কখনো চেষ্টা করতে যাবেন না। প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরছি ডরের সেই জায়গাটিতে যেখানে আমরা ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম। ডর
চারিদিকে একটা গোলাপ ফুল, তবে গোলাপ ফুলের সাইজও মোটামুটি বড় খুব সুন্দর, আট থেকে দশটা, আট দশ জায়গায় টিনের মাঝে ফুটছে রয়েছে,
টিনের মধ্যে
টিনের মাঝে জিনিসটা একবার দেখি ছাপা, আবার চোখ বন্ধ করে তাকাই পরে দেখি ছাপা না, অর্থাৎ ফুল, এটা স্পষ্ট বোঝা যায়। হঠাৎ করে আমি ফিল করতেছি কি আমার ডান পাশে খাটের স্ট্যান্ড এর মাঝে এরকম নখে আছর দিলে যেরকম শব্দ, এরকম একটা শব্দ।
আচ্ছা,
কাঠের মধ্যে কেউ যদি নখ দিয়ে আছর দেয় যে ধরনের শব্দ হয় ওই শব্দ,
অথবা মনে করেন গুনে কাপ কাটে না, এরকম একটা কর 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 করে একটা শব্দ, তাকাইছি তাকাই দিয়ে একটা কাক
কাক
বড় কাক
ঘরের ভিতর
ঘরের ভিতর। কিন্তু এরকম কাক আমি এত বড় কাক চিড়িয়াখানায় গেছি একবার দেখিনি, এত বড় কাক বাড়ি দেওয়ার জন্য অথবা দাও দেওয়ার জন্য আমি রিমোটটা ব্যবহার করবো, রিমোটটা হাতে নিছি, এদিকে ফিরছি কাকের আমি মারমু, কাক আছে দেখতেছি, হঠাৎ করে আমার এই গাড়ির এই জায়গায় গরম একটা নাকের শ্বাস, এদিকে ফিরছি ফিরে দিয়ে যে 2007 সালে শ্মশানে যে বাইকটা যে বাচ্চা আমার বাসায় যে বাচ্চা পোলাবান বয়স্ক এর একটা শুয়ে রয়েছে, আমার ঠিক পাশের যে খালি জায়গাটা দুই তিনজন খাটতো বাই দেখাই এত ভয় পাইছি, হাসি দিছে খুব কর্কশ বাসায়, অর্থাৎ হাসিটা তার বয়সের সাথে ম্যাচিং খায় না, হাসিটা খুবই আস্তে দিয়ে আপনার চোখটা আমার দিকে চাইছে বলে মনে হচ্ছে যে দুইটা গাড়ি ক্রস হইলে একটা গাড়ি এদিকে ঠাস করে লাইট মাইরে আবার আস্তে করে নিবা লাইট চোখটা, এরকম একটা লাইটিং দিছে। দেওয়ার পরে আমি আল্লাহ আকবর করে জোরে চিকলাম দিয়ে সেন্সেন্স লোয়া খাটের থেকে নিচে পড়ে যায়, কারণ সেন্সেন্স যেহেতু হয়ে যায় আমার একটা মাত্র দরজা, আর কোন দরজা নেই, ফার্স্ট রুমে সবাই সজাগ হইয়া আমি তো আবার আর কিছুই বলতে পারবো না, পরে এই ঘর থেকে সানসেটের উপর দিয়া আমার রুমে এসে দরজা খুললাম, মাথায় পানি চানি দিয়ে আবার সুস্থ করে পরে বলল অবস্থা কি কি অবস্থা, তাহারা বলার পরে আমরা সবাই প্রত্যেক করছি খাটের ওই যে স্ট্যান্ডের নিচের যে ফয়াটা বলে খাটের একটা ফয়ার মধ্যে মোটামুটি যে সাইজের একটা ব্যাং ব্যাং, এটা আপনার কুনি ভাঙা না, আমরা তো গ্রাম অঞ্চলে বিভিন্ন কালারের ব্যাং দিই, কালারটাই ডিফারেন্স অন্য কালার টাইপের, এই ব্যাংটা অর্থাৎ এত বড় ব্যাং আমার রুমের ভিতরে আসা পসিবল না, কোন অবস্থাতে সম্ভব না, দরজার নিচে দিয়ে আসা অন্য কিছু আসতে পারবো,
মানে এত ছোট এত জায়গা।
তারপরে আমার রুমের ভিতরে আবার একটা গুয়া গাছের একটা লোলের মতো লাড়ি থাকে, আমি চাষিলাম আব্বাই জিনিস বুঝতে পারছে যে জিনিসটা কি আব্বাই দেয় নাই, তারা এখানে বসে কথা বলতেছে দরজা খোলা ব্যাং যে কোন দিক দিয়ে বার হয়েছে, এই কথাটা তো বলার আধা ঘন্টা এক ঘন্টা পরে ফজরে আজান দিছে, পরে আর ব্যাংটা বিশ্রয় পাই নাই, পরের দিনের থেকে দুই তিন দিন জ্বর ছিল, আমাদের এখানে কাদির দাদা নামের এক কবিরাজ আছে তার কাছ থেকে ঝাড়ফুঁক করলাম মোটামুটি সুস্থ হইলাম।
আচ্ছা, আমি একটু এখানে কয়েকটা জিনিস আমার একটু কনফিউশন হয়ে গেছে, আপনি যখন বলছিলেন যে কাকটা দেখছেন এরপর হঠাৎ করে আবার নিঃশ্বাস, মানে মানুষের নিঃশ্বাস,
মানুষের নিঃশ্বাস গরম একটা নিঃশ্বাস আমার খুব গাড়ির কাছে, আমার
কোন বাচ্চাগুলোর কথা বলছি,
ওই যে 2007 সালে আমি
শ্মশানঘাটে
যে প্রথম যে ঘটনাটা বলছি শ্মশানঘাটে আমার যে রাস্তা যে বাচ্চাগুলো আমার আমার পা বেয়ে উপরে উঠতেছিল আমার মৃত্যু,
ওই বাচ্চাগুলো
ওই সেম বাচ্চা।
আচ্ছা,
একটা বাচ্চা আমার এইখানে শ্বাস ফলাইছে, তখন আমি দেখাই সেন্স পেয়েছি।
আর ওই কাকেরও আর কোন অস্তিত্ব
না, আমি যখন কাকটাকে ঢিল দিব আমার হাতে কিন্তু রিমোটটা নিছি বাম হাতে, এমন সময় আমার না যখন আমার না শ্বাস পড়ছে আমি নিজে নিজে বামকে আগে এদিকে দেখে লিখি আছে, এদিকে তাকাই দিয়ে অবস্থা আল্লাহ আকবর কে আর শিক্ষা দিয়ে আমি শেষ হয়ে গেছি।
আচ্ছা,
এই এই বাচ্চাই আবার আমি দেখছি 2013 সালের শেষে
আবার
আবার একই বাচ্চা। আরেকটা ঘটনা হচ্ছে যে গ্রাম অঞ্চলে স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা দেয় না, কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানে গেলাম, তো সাধারণত মাগরিব পর্যন্ত ফোর্স খেলাটা যে এটা খেলায় মাগরিবের পরে যে যে কোনো একটা শিল্পী নিয়ে গান করায়, তো মনির খান ছিল চন্দ্রলতা গ্রাম গাগটি ইউনিয়ন কাপাসিয়া থানার ভিতরে আমার থেকে একটু দূরে আর কি, 10-12 কিলো হাইটে গেলাম অত্যন্ত অঞ্চলের, 9:30-9:30 দিকে ফাংশন শেষ হয়েছে শিল্পীদের গান গাওয়া, আস্তে আস্তে 11টা বাজে, তো ওই যে জায়গাটা বৈশে আমি জাহাঙ্গীর আরিফ যে নিচের অংশ নাই যে লোকটা দেখলাম কবরস্থান থেকে আসলো এই জায়গায় আসছে কথা বলতে বলতে আসছি, হঠাৎ করে আমরা ছিলাম 6-7 জন, আরিফ ছিল জাহাঙ্গীর ছিল না যে প্রথম, আর বাকি যে রেহার আমগর জুনিয়র ওর সাথে পরিচয় হয়েছে অনুষ্ঠানে যাই, আসার সময় একসাথে আসছি যেহেতু এক এলাকায় আসবো, দুজন দুজন করে মোটামুটি লম্বা লাইন হয়েছে 8-10 জন হইব, সবাই যার যার কথা নিয়ে ব্যস্ত, আমি আর আরিফ একটু নিরবতা, তো ওই যে আমি বলছিলাম না যে এই ঘটনা যে পিছনে যে কবরটা ছিল আমাদের একজন পীরের কথা বলছে মাজার হবে, হ্যাঁ কবরটা পাস করি নাই কবরের মাঝামাঝি কবরটা পাশে আমি কাছাকাছি হঠাৎ করে দেখতেছি কবরের পাশ গিয়া একটা কলা গাছের পাশ থেকে সেই বাচ্চাটা আমি বাচ্চাটা নোটিস করছি, যে বাচ্চাটা ওই বাচ্চাটা আমার রুমের ভিতরে দেখা বাচ্চা প্লাস শ্মশানঘাটে দেখা বাচ্চার এই বাচ্চা সেম বাচ্চা, বাচ্চাটা এভাবে হাত দিয়ে রাখছে, আমি কিন্তু হ্যাঁ আমি দুই তিনবার প্রত্যক্ষ করে একবার সামনাসামনি ওই আমার ভিতরে ভয় মোটামুটি চলে গেছে, শক্তি পাইতেছে যেহেতু আরো 8-10 জন লোক আছে কিছুই করতে পারবো না আমার এরকম বিশ্বাস, তখন আমি আরেকটা বলতেছি আমি খুব ভালোভাবে জিনিসটা লক্ষ্য করার চেষ্টা করি, তখন ভাই বিশ্বাস করবেন না, বাচ্চাটা এমন ভাবে একটা বাউতি আছে না, মানে গাড়ি একটা গাড়ি আরেকটা গাড়ি এক্সিডেন্টের হওয়ার অবস্থায় যেমন পাশ কাটায় চলে যায়, আমাদের থেকে এইভাবে পাশ কাটায়, পাশ কাটা আমার দুইজনের থেকে সামনের যে লোকগুলো আছে একটা লোকের থেকে আরেকটা লোকের দূরত্ব এক বিঘা অর্থাৎ ছয় ইঞ্চি পাশাপাশি যেতেছে, ছয় ইঞ্চির ভিতর দিয়ে বাচ্চাটা যায় কিন্তু তাদের শরীর লাগে না, না না তারা টের পাইতেছে না, তারা লক্ষ্যই নাই, হারা ঠিকই কথা বলতেছে, আমি জিনিসটা নোটিস করতেছি।
ছয় ইঞ্চি একটা ফাঁকা দিয়ে একটা বড় সড়ো বাচ্চা মানে
জায়গা,
কিন্তু তাদের সাথে
মাছ দিয়া যায় যাই, আবার ঘুরাইয়া আমাদের পিছন দিয়ে পিছন দিয়ে আবার আমগুর দুইজনের মাছ দিয়া যায়, তখন তো জিনিসটা আমার কাছে খুবই অস্বাভাবিক মনে হইতেছে। তখন আমি চিন্তা করতেছিলাম কিছু দেহি নিচের অংশ পরে যেটা দেখলাম নিচের অংশ আছে না, পা দেখা যায়, এবার পা দেখা যায় ছাতার অংশ উল্টা, যখন তার মুখের দিকে তাকাইছি না, আমার অনেক হিজড়া টাইপের মায়াগর দিকে তাকাইলে দেখছেন না মুখের কিরকম একটা মটকান মারে, কিরকম একটা বিশ্রি একটা মটকান দিচ্ছে, তার হাতও বাইর করে না, এভাবে রাখছে না, আমি খুব শক্তি সঞ্চার করলাম কি সাথে লোক আছে কোনো প্রবলেম নাই, আমি ভয় পাবো না, এবং হাগরটা বলতে চাইলে উদয় হয়ে যাবো, আমি জিনিসটা আমি দেখবো যে কতটুকু আমাদের পিছনে যায়,
মানে আপনি হচ্ছে না দেখার ভান করে
আসতেছি, আবার আরিফের সাথে টুকটাক কথা চালাইতেছি এই বাচ্চাটা নিয়ে, যখন হ্যার কথা কই হ্যাঁ সামনে জায়গা
বাকি লোকগুলা টেরি পাচ্ছে না,
হেরা সবাই বাচ্চা যে একটা আছে হেরা ভাবছে রূপনের পোলা হয়ে যে আমি যে প্রতিবন্ধী, কিন্তু হেরা ঠেঙ্গের দিকেও ফলো করতেছে না, তারা অর্থাৎ যে মনির খান আসছে
যেহেতু জানি একটা প্রতিবন্ধী বাচ্চা আছে সবাই ধরে
নিয়েছে,
উনি যেহেতু আগেও দুইবার দেখেছে উনি চিনতে পারছে,
আমার ভিতরে কিন্তু জিনিসটা আস্তে আস্তে যখন ওই যে মায়াটা বিষ খেয়ে মরছে কবরটা ফাঁস করে না, মুসলিম কাহার একটা মোটর বলে আর কি পানি দেয় শেষ পাম্প, পাম্পের নাইসে পরে তখন দিয়ে সামনে বাড়ি, আমি এইবারে যাইও জীবনে জিনবুদ ধরি নে আজকে ধরালাম সিদ্ধান্ত নিয়ে, আমি পকেটটা আটটা বাড়ি করছি পিছনটা থাস করে থারবা দিয়ে গারো ধরম, যেই মন মানসিকতা নিয়ে হাতটা বাড়ি করলাম, হঠাৎ করে ঘূর্ণিঝড় তুফান টুফান আসলে যেরকম শব্দ হয় না, তিন চারটা গাছ ভাঙলে আমাদের ডান পাশে আম গাছ কলা গাছ ভাঙলে সবাই অবাক করে চাই রয়েছে কি ব্যাপার
কিসের শব্দ
কিসের শব্দ, আমি কি বাচ্চা দেখ কই বাচ্চা তো নাই, আমি কি এটা বাচ্চা না ভাই ধরতাম গেছিলাম এই অবস্থা গেছে এক সব ভাঙ্গে সিঙ্গেল হয়ে যেতেছে সবার চোখের সামনে ভাই, এই যে আরিফ ছিল বলছি না আজকে আসলে দুইটা ঘটনা প্রত্যক্ষ দোষী হিসাবে থাকতো, এই যে আমার
আপনার তিন নম্বর ঘটনাটা গেল, কি বলবো এতগুলো মানুষের সামনে এই ঘটনা, তখন আপনারা রাস্তায় যাচ্ছেন
ফাংশনটা দেখে আমরা বাসার দিকে যাচ্ছি,
বাসার দিকে
হ্যাঁ বাসার দিকে আসতেছি,
মানে এইটা একটা মানে অভিনব ব্যাপার আমি আজকে পাইলাম, যেটা হচ্ছে যে দেখ উনি কিন্তু বুঝতেছে যেহেতু উনি আগে দেখছে, কিন্তু বাকিরা কিন্তু আসলেই ভাবতেই পারে এলাকার একটা অ্যাবনর্মাল ছেলে হয়তো ঘোরাঘুরি করছে,
আমাদের এখানে একটা বাচ্চা আছে এরকম প্রতিবন্ধী মানুষ,
আচ্ছা আচ্ছা
সাইজটাই ভাবছে যে ওই বাচ্চারই,
এই জন্য খুব একটা
উদম শরীরে থাকে,
আচ্ছা
কামড় দেয় যেটা আর যেটা আসছে হ্যাঁ কিন্তু উদম,
এই জন্য ওনারা খুব একটা নোটিস করেন
না, বলতে ভুলে গেছি হ্যাঁ সাথে একটা গন্ধ বেশি কিরকম গন্ধ মনে হয় একটা গোসল টোসল না করলে পনেরো বিশ দিন সেচ্ছে একটা গন্ধ পড়ে না, এরকম একটা গন্ধ আমি ফিল করছি আরিফও ফিল করছি ভেড়া ফিল করে নাকি।
তো নাজিব ভাই তিনটা ঘটনা শুনলাম আমরা, তিনটার মধ্যেই সেই বাচ্চাটা কিন্তু ছিল, আপনার মানে ওই যে শ্মশান ঘাটে তখন কি আপনি কোনো ভুল করেছিলেন কোনো
শ্মশান ঘাটে ভুল বলতে ভাই 2007 ঘটনা 2006 আমার একটা ফ্রেন্ড ছিল হিন্দু, ওই শ্মশান ঘাটেই তাদেরকে
দাহ করা হয়েছে
পুরানো হয়, তা হ্যাঁ আপনার শ্মশান ঘাটের পাশে গোস্বাব একটা নদী বলে খুব নাম করা নদী গাজীপুর ডিস্ট্রিক্টের মাঝে, ওই নদীর মাছ খুব বিখ্যাত ব্রহ্মপুত্র নদী আর কি, আমরা গোস্বাব নদী ডাকি আর কি বিখ্যাত, হাজার হাজার জেলে জীবিকা নির্বাহ করতো নদীর বুকে জাল টাই না, এই নদীর পাশে একটা বট গাছ আছে, বট গাছের নিচে একটা মন্দির আছে, এই মন্দিরের মাঝে আমি পূজাত গেছিলাম আর
কি মন্দির,
এটা মন্দির হয়েছে আপনার ইয়া রাধা মন্দির বলে আপনার গোস্বাব যে স্থানীয় হিন্দুরা আছে তারা নিজেরা এটা করে লইছে,
আচ্ছা আচ্ছা
নতুন করছে মন্দিরটা বেশি দিন হয় নাই,
আচ্ছা
আগে বট গাছ ছিল আগে মেলা টেলা জমতম হিন্দু রিলেটেড মেলা আছে না গোসল কইরা
যে বৈশাখ মাসে বা এই ধরনের মেলা গুলো,
এই মেলাটা হইতো না পাশে এই ছেলে অঙ্কুর কইরা নাম ফাইভ পর্যন্ত প্রাইমারি স্কুলে পড়ছি পরে মাদ্রাসা লাইনে গেছি, হ্যাঁ মনে হয় আনুমানিক এইট নাইনে পরে গুড্ডি উড়াইতেছে হ্যাঁ নদীর সাইডে খুবই বাতাস, গুড্ডিটা গিয়ে ওই মন্দিরের পাশে একটা বট গাছ আছে খুবই পুরানো, বট গাছে যে গুড্ডিটা বাজছে,
আচ্ছা
ঠিক আছে গুড্ডিটা বাজার পর এই গুড্ডিটা ফাটতে গেছে, পয়রা ডালা ডালার মাঝে বাড়ি খেয়ে সাথে নগদে মনে মাথা মতো সব কিচ্ছা
শেষ। মানে আর কি ঘুড়ি নামাতে গিয়ে তার ওই যে কাঠ কোন একটা ডাল ভেঙে পড়ে তার মাথায়।
শুনছি শুনে গেলাম, তবে আসলে ভাই পুরানো রিয়াটা যে অনেকে শখ করে দেখে, আমি কিন্তু ওই দিন ওইখানে বসে দেখছি। তো তারে আমার বাসা থেকে যে একটা কালো টাইপের একটা চাদর দিয়া, যেহেতু বিপদ হয়ে গেছে
গা, চাদর দিয়ে ঢেকে নিয়ে
গেছে, বন্ডা সন্ডা দিয়ে উঠছে শ্মশান গার্ডেনে পোড়াটা দিছে। ছিলাম আসর রাজান পর্যন্ত ছিলাম, দেখতাম আর কি লাশ নাকি পোড়া দিলে উপর উঠটা পরে দেখি আর কি ফুল্লা যায় এসে। তো দেখি তো এই দুর্গা কিছুই হয় নাই, মাংস পোড়া গন্ধ টন্ধ তো নিজেই প্রত্যক্ষ গেলে তো সরাসরি
এটা তো আসবেই
আসবে। দেখলাম হলাম যাক, গেল এই 20-25 দিন। আমার বাজার বাড়ির পাশে আমার একটা বাজার আছে নতুন হয়েছে, আমার বাপের নামে বাজার করছে জালাল মার্কেট দক্ষিণ ব্যবসায়ীরা জালাল মার্কেট 9:30 বাজার। বাজারে লাস্ট মাত্র বেশি ফেসবুক টিপতেছি, একটু ধূমপান করার অভ্যাস আছে তো ধূমপান শেষ, ফেসবুক টিপা প্রায় শেষ। এখন 11:20 কি 45 বাজে আমি ফিরবো, হাতের ডান পাশে রাস্তার পশ্চিমে একটা জাম গাছ, জাম গাছ বেয়ে ওই যে অঙ্কুর যে কাপড় দিয়া আমি লাশটা আইনা পোড়া দিছে, ওই কাপড়টা কিন্তু পোড়া দেয় নাই, কাপড়টা কিন্তু ওই আর কবরের ওই যে পোড়া দিয়ে আবার ওই যে পানির একটা কলস টলস দেয় কিন্তু এটার উপরই রেখে দিছে। এদিনকে ছিল কিন্তু জ্যোৎস্না, রাত চক্র সব দেখা যায়,
কিন্তু এই কাপড়টাই যে সেই কাপড়টা
আমার দেখা মনে হয়েছে যে কাপড় সেম।
আচ্ছা,
কিন্তু কিভাবে আমি সন্দেহ করছি, কাপড়টা দেখা আরেকটু ঘুরছি, সিদ্ধান্ত নিছি যাই হোক আমি জামা থাকবো না। ঠিক আছে, এখান থেকে বাজার দেখা যায়, বাজারে আমরা টেলিভিশনের শব্দ শোনা যায়, টিস্টলের টেলিভিশনের শব্দ। তা আমি ঘুরছি, ঘুরা দাঁড়াইছি হাত নিয়ে, আমার ঠিক পায়ের 6 ইঞ্চি পিছনে এই কাপড়টা আবার তপ করে পড়ছে, পড়ছে এবার একটা বাতাস আসছে, যদি বড় একটা কাপড় নিচে পড়ে একটা বাতাস অবশ্যই লাগবে, তো বাতাসটা মাংস পচার গন্ধ, ওই যে আমি যে
গন্ধটা
আমি নোটিস করছি সেম গন্ধ।
ভাইয়া
বিশ্বাস করবে না, এই যে ভাইয়া আসলে যার কাটা করে গেছি, আমি পিছনে ফিরে আমি কাপড়টা দেখার পরে আবার কুম্বর থেকে একটা আডেঙ্গা গাছ বলে খালফার আছে না, খালরা গাছ দিয়া উঠা বাতাস গতিতে গাছ টাছ ভাঙ্গা সিরা ফাইরা নিয়া একদম একটা বিল আছে, ওই বিলের দিকটা একদম অনেক দূরে গেছি, আমি জায়গায় ছিলাম, অর্থাৎ কাপড়টা আমার
একটা টাচ দিয়ে গেছে আর কি,
টাচ দিয়ে খুব গন্ধ, বৃষ্টি গন্ধ। তখন যখন যাই আমি দৌড়দিছি, চিৎকার দিয়ে দৌড়দিছি, পয়রা আমার হাঁটু ছিঁড়া লাইছে, আমার লুঙ্গি ছিঁড়া লাইছে। বাড়িতে যাইলাম, আমি তো মাছ খাই না, মাছ টাছ খাই নাই, নিজের রুমের ভিত্তি অনেক কিছু প্রত্যক্ষ করি, জিনিসটা শুধু আম্মার সাথে শেয়ার করলাম, আমার খুব বাবাজি বললো। রাতে 3টার দিকে শুরু হইলো জ্বর, কাকে বলে আমি নিজে একজন গ্রামীণ ডাক্তার ফার্মাসিস্ট, না পাঁচটা খাইছি 3 দিন কোনো কাজে না, চতুর্থ দিনের দিনে জ্বর প্লাস ব্যথা পায়ের নখ থেকে মাথা উঠতি, চরম ব্যথা, ট্যাবলেট খেলাম ছাড়ে না, অনেক কিছু করলাম, নসুবিয়া মুনুরদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেলাম, এই যে চুমাইসিন জ্বরের অ্যান্টিবায়োটিক ট্যাবলেট খেয়েছি আমার দোকানে আছে, খাইলাম কোনো কাজে না। 15-20 দিন পরে মায়ার আব্বা আমার মৌলানা আব্দুর রাজ্জাক সাহেবের একটা মেয়ে আছে, উনি আবার কবিরাজি করে ওনার কাছে নিয়ে গেছে, যাইতে মন চান অথচ অসুস্থ, যে হোক আম্মা নিজে নিয়ে গেছে আমার কায়েঙ্গুলে ধরে, জাললো একটা ফানি পরা দিল, একটা সুতা পরা দিল।
আচ্ছা,
দেওয়ার পরে বাড়িতে আসছি আমার 8:30 দিকে, আলহামদুলিল্লাহ যেই জায়গায় আমি 15-20 দিন বিছনায় পড়া ছিলাম, আমি বিশ্বাস করি কবিরাজ সত্য এবং জিনবুত সত্য, জিনবুতের কোন অবস্থাতে ডাক্তারটা কিছু করতে পারবো না, আমি নিজে আর প্রমাণ। এই যে সুতাটা দিছিল বলছিল মিনিমাম 1-1.5 মাস রাখার জন্য, 1.5 মাস হয় নাই, আজকে এই সুতাটা আমি এখানে আসার সময় আমার গলা থেকে গায়ে, আর আমার এই গাড়িটা নষ্ট হওয়ার জন্য বলছি আমি এখানে এসে, আমার মনে হয় এখানে তৃতীয় শক্তি চায় না। আর আমার রুমের ভিতরে আর একটা জিনিস মিস করছি, একদিন বাবি এই রমজান মাসে বাবি খাইতে বসে, বাবি আমি দেখেছি ফাঁক গরো খাইতে বসে, গ্রামাঞ্চল তাই এক রুম তার খাইনা আলাদা রুম, আমি বাবিরে দেখতেছি খাইতে বসে, বাবি ছোট ভাই আমি আগে একটু খাই আগে আসা করছি, আইসা বাইরে গিয়ে একটা বিড়ি খেয়ে রুমে গেছি, রুমে গিয়া শুইছি, আমি একটু পরে তো আব্বাই ডাহাডাই করবো, তো দরজার লক করতাম না, দরজা মেলাই, ভাবি কিন্তু হে করে খাইতেছি, শুইছি শুইছি পরে আমার আলনাশি পারতে ভাবি দাঁড়িয়ে গেছে, সাথে সাথে আমি বারিন্দাতে হে করে গেছি, ভাবি খাইতেছি, অবাক আমি অবাক। এদিন মায়া করে আমার কইতেছে, ও এর আগে একটা তাবিজ আনছিলাম আমার ইয়া কাদির দাদা বলছি না, কাদির দাদা একটা তাবিজ আনছিলাম, এই তাবিজ তো প্রায় 1-1.5 বছর পরে শেষ, যে ট্রিটমেন্ট গুলো করছি ট্রিটমেন্ট গুলো শেষ হয় আবার শুরু হয় আমার সাথে।
মাই গুডনেস, মানে ওনার একটা ব্যাপার কিন্তু দেখ, উনি কিন্তু ওষুধ দিয়ে ট্রাই করেছেন প্রথমে, উনি খুব কঠোর ভাবে বলেছেন কবিরাজ সত্য, জিন ভূত উনি মানেন।
ডর মানে ভয়।
আপনারা শুনছেন ডর, এবিসি রেডিও এফএম 89.2, আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে।
আজকে ডরের ৫১তম পর্বের যারা অতিথি তারা হচ্ছেন নাজিব, দুর্জ, রাহাত এবং আকাশ। এই চারজন বলবেন তাদের জীবনে ঘটে যাওয়া অতিভৌতিক ঘটনা।
প্রিয় শ্রোতা, আমরা ডরের পরিবেশে আপনাকে নিয়ে যেতে চাই। ডরের পরিবেশ মানে হচ্ছে একলা একা ঘরের মধ্যে আপনি শুনবেন, বাতিটি অফ করা আছে, জানালাটা হালকা করে খোলা, রেডিওর ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড, এবং অবশ্যই ভয় পাওয়ার জন্য অনুষ্ঠানটি শুনবেন না, মনোযোগ দিয়ে ঘটনাগুলোকে চোখের সামনে দেখার চেষ্টা করবেন। দেখুন তো আমরা যা বলি ডর মানে ভয়, সেটার অস্তিত্ব টের পান কিনা। ছোট্ট একটা বিরতির সময় হয়েছে, আবারও ১২:০৬ ফিরব এবং গভীর রাত মানেই ভয়,
ডর।
আপনাদের সঙ্গে শুনছেন আমার অনুষ্ঠান ডর, এবং অন দ্য স্পট থেকে রয়েছে সুমন ও রেহান, সঙ্গে রয়েছে সাউন্ড এলোবান।
আজকে ডরের ৫১তম পর্বের যারা অতিথি তারা হচ্ছেন নাজিব, দুর্জ, রাহাত এবং আকাশ।
আমরা মনে করি যে বাংলাদেশের একমাত্র ভৌতিক অনুষ্ঠান রেডিওতে যেটা পরিবেশ নির্ভর অনুষ্ঠান, ভয় পাওয়ার জন্য, ভয়ের অনুভূতি মনের মধ্যে আনার জন্য একটা ভৌতিক পরিবেশ অনেক বেশি জরুরি। আমরা সেই পরিবেশটাকে অনেক বেশি গুরুত্ব দিই। যে ঘটনা আপনার সামনে ঘটছে দিনের আলোতে, তার চাইতেও অলৌকিক ঘটনা আপনার সামনে হয়তো বা ঘটে যায়, কিন্তু আপনার মনের মধ্যে সেটা কোনো তোতনা সৃষ্টি করে না, কারণ তখন ভয় না পাওয়ার মতো পরিবেশ থাকে, এবং ওর চাইতেও হালকা ঘটনা নিশ্চু, নিবিড়, ঠান্ডা একটা পরিবেশে আপনাকে থ বানিয়ে দিতে পারে। সেরকম কিছু ঘটনা আমরা শুনছি, আবারও ফিরছি ডরে। আপনাদের সবাইকে আরো একবার ওয়েলকাম করছি, আমি আরজে কিবরিয়া, ফিরছি ঠিক সেখান থেকে যেখানে আমরা ছোট্ট একটা বিরতি নিয়েছিলাম।
ডর,
উনি কিন্তু ওষুধ দিয়ে ট্রাই করেছেন প্রথমে, উনি খুব কঠোর ভাবে বলেছেন কবিরাজ সত্য, জিনভূত উনি মানেন। হ্যাঁ, এই কথাটা হয়তো অনেক শ্রোতা বন্ধুর মাথায় ঘুরতে পারে, মানে যেহেতু আপনারা ডরের মতন একটা প্রোগ্রামে এটা শুনছেন, এবিসি রেডিওর মতন নাম করা একটা রেডিও স্টেশন শুনছেন, আপনারা এখানে যাই শুনবেন তাই আপনাদের কাছে অনেক সত্য মনে হতে পারে। বাট একটা কথা ঠিক, উনি কিন্তু অনেক যাচাই বাছাইয়ের পরে সব রকম চিকিৎসা, যেভাবে উনি ওষুধের নামগুলো বলেছেন, নাপা থেকে শুরু করে অ্যাজিথ্রোমাইসিন পর্যন্ত সব ট্রাই করার পরে যখন যায়নি, তখন কিন্তু তার বিশ্বাসটা কাজে লেগেছে ওই কবিরাজের চিকিৎসায়, এবং ওই বিশ্বাসটা কিন্তু ৫০% তাকে ঠিক করেছে, বাকি ৫০% হয়তো বা সেই কবিরাজের
বিষয়টা। আর মানে এই বিষয়গুলো আমরা কেন বারবার বলি, কারণ কবিরাজ সত্য উনি কথাটা বলেছে, যদিও আমরা কথাটার সাথে একমত না টোটালি, এটা সম্পূর্ণ তার পার্সোনাল ব্যাপার, এটাতে এবিসি রেডিও কিংবা ডট টিম এটা কখনোই আমরা এগ্রি করি না। প্রথমে আমরা সবসময় প্রিফার করি আপনার অসুখ হলে আপনি প্রথমে ডাক্তারের কাছেই যান, তারপরে কি করবেন সেটা আপনার সম্পূর্ণ পার্সোনাল ওপিনিয়ন, আপনি নিজে পার্সোনালি কি করতে চান। বাট আমরা কখনোই এই সত্যতা বা এটা আমরা মানে জাস্টিফাই করছি না,
জাস্টিফাই করতে পারি না সত্য বা কিছু। আরেকটা ব্যাপার হচ্ছে, একটা জিনিস বলে রাখা উচিত, যেমন আমি মনে হয় ডরের কোন এক এপিসোডে এটা বলেও ছিলাম যে অনেক সময় কিন্তু ইচ্ছাকৃত ভাবে মানসিক অবস্থান চিন্তা করে চিকিৎসা করা হয়। ফর এক্সাম্পল, একটা লোক ভয় পাচ্ছে, সে বিশ্বাস করে না যে ডাক্তার তাকে সারাতে পারবে, অনেক সময় দেখা যায় যে ইচ্ছাকৃত ভাবেই কবিরাজকে নিয়ে আসা হয়, কারণ তার বিশ্বাস কবিরাজ বললে চলে যাবে, ওটাও কিন্তু একটা চিকিৎসা। অবশ্যই সেই কবিরাজ অবশ্যই একজন ট্যালেন্টেড মানসিক রোগের বিশেষজ্ঞ, এবং সে তার সিস্টেমে ওই রোগটা
মানসিক চিকিৎসা সে দিয়ে থাকে, সেটা হচ্ছে কবিরাজি নামে হয়তো এটা চলে আসে। যাই হোক, এটা আমরা আবারও বলি যে এটা আমরা কোনোভাবেই এই বিষয়গুলোকে জাস্টিফাই করছি না,
জাস্টিফাই
কোনোভাবেই।
তবে কারোর সাথে যদি এ ব্যাপারে পজিটিভ কিছু ঘটে সেটাকেও আমরা জাস্টিফাই করতে যাব না।
রাইট, সেটাই, পজিটিভ কিছু যদি ঘটে থাকে এটা সম্পূর্ণ তাদের ব্যাপার, তারা আদৌ পজিটিভ কতটুকু ঘটেছে এটা আসলে আমরা যেহেতু দেখিনি তো আমরা সেইভাবে বলতেও পারছি না, আমাদের কাছে প্রুফ যেহেতু এটা নেই। তো আমরা এই বিষয়টা প্লিজ আবারও বলি যে ডরে শুনে আপনি অন্ধভাবে কোনো কবিরাজকে বিশ্বাস করতে যাবেন
কখনোই না। আমার কথা হলো যে আপনি আগে চিকিৎসাটা করান, তারপরে আপনি যা ইচ্ছা তাই করুন, ওইটা পরের ব্যাপার। চিকিৎসায় যদি কাজ না হয়, ঠিক যেমনটা খুব বুদ্ধিমানের মতন নাজিব ভাই করেছেন, আগে উনি নিজের মতন করে চিকিৎসা করার চেষ্টা করেছেন, ওষুধ খেয়েছেন, তারপরেও যখন যায়নি তখন উনি একটা অল্টারনেটিভ পথ বেছে নিয়েছেন।
আসলে আরেকটা বিষয় একটু হয়তো আমরা এই বিষয়টা নিয়ে বেশি কথা বলছি, কারণ এটা কথা বলা
দরকার
আমাদের প্রেক্ষাপটে, বাংলাদেশের মতো আর্থসামাজিক প্রেক্ষাপটে দেখা গেছে যে অনেক সময় আমরা ডাক্তারের কাছে যাওয়া, বিভিন্ন টেস্ট করানো, এটা একটু খরচ সাপেক্ষ হয়ে যায়। তো দেখা গেছে যে অনেকের পক্ষে এটা এফোর্ড করা সম্ভব হয়। তো কবিরাজের কাছে গেলে দেখা গেছে কবিরাজ এমন কিছু কথা আপনি দেখবেন রাস্তাঘাটে চলতে গেলে যে কোনো রোগের চিকিৎসা আছে 100% নিরাময়, এটা কি কখনো সম্ভব? কখনো সম্ভব না। চিকিৎসা বিজ্ঞান যেখানে ক্যান্সারের মতো অসুখ এখনো ঠিক করতে পারছে না, সেখানে তারা মানে একদম নিশ্চয়তা দিয়ে দিচ্ছে যে আপনি গেলেই সমস্ত কিছু হয়ে যাবে, এটা ভাওতাবাজি ছাড়া কিছুই না।
অনেকেই এই ভাওতাবাজিটা করে, আপনি যেমন ডাক্তারের ক্ষেত্রেও আপনি ভালো ডাক্তারের কাছে যান সেই ক্ষেত্রেও একটু যাচাই বাছাই করে নেবেন, কারণ আজকাল কিন্তু বাংলাদেশে পোস্টারও থাকে যে 1 বছরে ডাক্তার হওয়া যায়।
রাইট,
সো আপনি কি বিশ্বাস করবেন আপনার বোধ বুদ্ধি থেকে বুঝে বিশ্বাস করবেন, আর আমার আর সুমনের এত বড় লেকচারটাকে ক্ষমা করবেন। যাই হোক, আমরা আর এদিকে না যাই। নাজিব ভাই, আপনার যে ভাবির ঘটনাটা আপনি বললেন যে আপনি এসে শুয়েছেন, খেতে দেখেছেন আপনার পাশ থেকে চলে গেছে, মানে আপনার জায়গায় আমি হলে তো মনে হয় তখন চিৎকার করে উঠতাম।
একটা মনে হয়েছে যে আমার ভাবি মনে হয় আমার এলোমেলো কাপড় গুলায় আল্লাহ মনে হয় ভাস করিয়া ঘুষায় একটা
দেখছিল যে সে খাচ্ছে।
আমি খাওয়াটা 20 মিনিট আগে শেষ করে, আমার একটা স্মোকিং এর অভ্যাস আছে, আমি জিনিস দেখা সাথে সাথে বের হয়ে যাই, আগের সাথে শেয়ার করলাম। ভয় পাইলে আপনার যখন আমি নিজের মানসিক ভাবে একটা ভয় পাই, শরীরের কাটাচা রাখার জায়গা বোবার মতো পরিস্থিতি হয়ে যায়, তখন শরীরটা খুব উইকনেস মনে হয়, তখন আমি আমার বিশ্বাস কিন্তু ওই পানি পড়া খুবই রাষ্ট্র করে এইগুলো আমি বিশ্বাস করি।
এটাই মূল ঘটনা হচ্ছে, এটা আমাদের নাজিব ভাইয়ের যে লাস্টে যে কথাটা বেরিয়েছে যে উনার বিশ্বাস আসলে এইগুলাতে, উনার মনে হয় যে একটা ওষুধের চেয়ে একটা কবিরাজের পানি পড়া হয়তো উনাকে বেশি সুস্থ করে।
কিন্তু সব ক্ষেত্রে না,
আবার কোন এক মহাপুরুষ বলেছেন বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বস্তু। সো এটা নিয়ে আর আলোচনায় আমরা না যাই, আসলে যার যার বিশ্বাস তার তার কাছে। আর যেটা আপনাকে বলতে চাচ্ছিলাম নাজিব ভাই, এই তো শুনলাম আপনার 4টা ঘটনা।
তো ওকে, এই ছিল নাজিব ভাইয়ের যে 4টা ঘটনা আমরা শুনেছিলাম ডট টিমের কাছে, এক এক করে শোনা গেল। আশা করি যারা শুনেছে তাদের কাছে বেশ ভালোই লেগেছে।
রাইট, আজকে অবশ্য যারা শুনেছে তারা একটু ধাক্কা মতন খেতে পারে, কারণ আমরা হঠাৎ করেই গল্পে ঢুকে গিয়েছিলাম একদম শুরুতেই, কারণ আমরা ফর্মালি গল্প শুরু করার আগেই, ঘটনা শুনতে চাওয়ার আগেই আমাদের এই যাত্রায় আসার পথে নাজিব ভাইয়ের সাথে যে ঘটনা ঘটে গেছে ওই ড্রাইভার পর্যন্ত অবাক হয়ে গেছে যে এত নতুন করে লাগানো পার্টস কিভাবে নষ্ট হয়। এবং রাজীব ভাইয়ের ধারণা যে উনি আজকে যে ঘটনাগুলো আমাদেরকে বললেন, কোন একটা তৃতীয় শক্তি চাচ্ছিল না সে আমাদের সাথে এই যাত্রায় আসে,
ডরের জন্য বলুক।
তবে আজকে আপনাকে বলি, ওই তৃতীয় শক্তিকে কিন্তু ডর এবং নাজিব ভাই মিলে হার মানিয়েছে। আপনি এসেছেন, আপনি বলেছেন, আপনার ঘটনা সবাই জানবেও। অনেক ধন্যবাদ আপনাকে নাজিব ভাই।
ওকে, ডর চলছে এবং সেই সঙ্গে একের পর এক দারুণ কিছু ঘটনা আমরা শুনছি। তো সেই ধারাবাহিকতায় আরো একজন বন্ধু আছে আমাদের সঙ্গে, যার কাছে কিছু ঘটনা রয়েছে যেটা আমরা ডর টিমের কাছে জেনেছি। চল রেহান, আমরা চলে যাই উনার কাছে। প্রথমে একটু পরিচয়টা জানি আপনার, আপনি কি করেন, কোথায় থাকেন, আপনার পুরো নাম?
আমি এসএসসিএ করতেছি, আমি থাকি হচ্ছে আপনার ধানমন্ডি শঙ্করে।
ওকে,
আর আমার গ্রামের বাসা হচ্ছে মানিকগঞ্জ।
মানিকগঞ্জে?
বাট আমার মানে আমি যে ঘটনাটা বলবো সেটা ঘটছে হচ্ছে আপনার আমার ফ্যামিলি, আমার বাবা হচ্ছে স্কুলের টিচার, তো সেই ক্ষেত্রে আমার বাবা থাকাই হচ্ছে আপনার ফ্যামিলি নিয়ে ঢাকা নবাবগঞ্জ।
তো ঘটনাটা
ওইখানে
নবাবগঞ্জে ঘটেছে। ওকে, ঠিক আছে, আমরা সময় নষ্ট না করে একদম সরাসরি ঘটনার দিকেই চাই যে ফার্স্টে কোন ঘটনাটা আমরা শুনতে পাচ্ছি।
ফার্স্টে আমার নিজের সাথে ঘটে যাওয়া একদম ব্যক্তিগত যে এক্সপিরিয়েন্স আমি সেটা আর কি।
প্লিজ তাহলে আমরা এটা দিয়ে শুরু করি।
আচ্ছা, আমার ঘটনা হচ্ছে 2014 সালে, এটা হবে আপনার নভেম্বর কি ডিসেম্বরের দিকে, আমার এক্সাক্ট মনে করতে পারতেছি না। তো আমি আমার মানে রাতে কথা বলার খুব হ্যাবি, আমার সাথে আমার ছোট ভাই ঘুমায়
মানে ফোনে, ওভার ফোনে আপনি পার্সোনাল কিছু কথাবার্তা বলেন, ওকে,
মানে ছোট ভাই থাকি এই জন্য ওরও ঘুমে ডিস্টার্ব হবে। আমি কি করে রাতে যাই মানে ছাদে যাই কথা বলি, আমাদের তার আগে বাসাটাই এটা বলিনি, আমাদের বাসা হচ্ছে একতলা, বাসা ঢোকার জন্য রাস্তায় ছোট একটা গলি আছে, তার পাশে একটা টিনের ঘর আছে লম্বা, তো টিনের ঘরটা আপনার ওই চালটা আমাদের ছাদের সাথে একদম লাগানো আর অ্যাঙ্গেল করা। আমি কথাটা বলি হচ্ছে আপনার ওই ছাদের যে লাস্ট রেলিং ওইখানে পা দিয়ে টিনের উপরে শুয়ে শুয়ে কথাটা বলি, রেগুলার আমি এভাবে কথা বলি আর কি, প্রায় প্রতি রাত্রি দেখা গেছে যে 2-3 এরকম ভেসে যায় কথা বলতে। আর আমার ওই যে টিনের ঘরটা ওইটার পাশে 2 তাল গাছ আছে, আর ওইখানে বেশ অনেকগুলো গাছ আছে। তো ওই তাল গাছ নিয়ে এর আগে অনেক ঘটনা আছে যেগুলো আসলে আমি কখনো নিজের চোখে দেখি নাই বলে বিশ্বাস করি নাই যে এরকম ঘটনা হতে পারে। তো যাই হোক, আমি ঘটনাটা বলি, আমি ওই দিন রাতে কথা বলতেছি, কথা বলতে বলতে তো প্রায় 2:30 তো এরকম টিনের উপরে শেষ হয় কথা বলি শীতের দিন, এমনিতে সাউন্ড মানে শব্দ সবাই যখন ঘুমায় যায় খুব কম হয়, আর একটু শব্দ হলে ওটা খুব জোরে বোঝা
যায়, জোরে বোঝা যায়।
শীতের মধ্যে দেখা যাচ্ছে 10 সবাই ঘুমায় যায় গ্রাম এলাকা যেহেতু। তো এরকম হঠাৎ করে মানে আমি অ্যাঙ্গেলের এই পাশে শুয়ে রয়েছি টিনের, তো ওই পাশে শব্দটা হয়। তো আমি ভাবতেছি যে শব্দ হতেই পারে, স্বাভাবিক রেগুলার কুক পাখি ডাকে বা আপনার ভূতম পেঁচা যেটা বলে, অনেকে কুক পাখি চিনতে পারবে না, তো ভূতম পেঁচা ডাকে মাঝে মাঝে শুনছি। তো যাই হোক, তো এরকম ওই দিন আমি কথা বলতেছি, তো ওই পাশে মানে হাঁটার শব্দ হয় কেমন জানি টিনের উপরে। তো ফার্স্টে খেয়াল করি না মানে কেয়ার করি না, পরবর্তী যাই দেখেছি বিড়াল, ভালো বিড়াল, তো পরে বুঝতে থাকে বিড়াল হাঁটতেই পারে গাছে উঠেছে। তো তো পরে আসে শোয়ার পরে কথা বলতে বলতে হঠাৎ মনে হলো যে বিড়াল হাঁটতে তো পায়ের শব্দ হবে না, আর এমন ভাবে হাঁটে আপনি দৃষ্টি খেয়াল করেন ভাইয়া যে মানে খুব সাউন্ড হয় না বিড়াল, অনেকে এটা বলে যে বিড়ালের মতো হাঁটিস কেন। তো যাই হোক, আমি ভাবলাম বিড়াল হাঁটে এরকম সাউন্ড হবে কেন, একটা হাঁটে টিনের উপরে একটা পা দেয় ভর করে মানে একটা একদম মানে মনে হয় যে একটা পাটা জোরে পড়লো আর কি, মানে কেমন একটা ভয় ভয় লাগে। তো যাই হোক, আমি কথা বলতে থাকি, তো কথা বলতে থাকি দেখে আমার জিনিসটা কম মানে ফিল হয় ভিতরে, আর ওই পাশ থেকে মানে বলি না আমি যার সাথে কথা বলতেছি যে এরকম হইতেছে। তো ধীরে ধীরে যখন এরকম হয় তো আবার দেখি সাউন্ডটা বাড়ে, তো আমি ফার্স্টে যা তারাই দিয়েছি ফার্স্টে চলে গেছে, সেকেন্ড টাইম যখন যাই তখন দেখি যে মানে এরকম বিড়ালটা আবার আছে এখানে, তো তখন একটু ভয় ভয় লাগে। যাই হোক, তখনও তারাই দিয়ে এসে কথা বলতে থাকি, তো দেন মানে তখন ওইখানে কোনো শব্দ নাই, তো আমি ওইভাবে শুয়ে শুয়ে কথা বলি, মাঝে চোখ বন্ধ করে কথা বলি। সেদের মধ্যে এমনি সোয়েটার গায়ে দেওয়া আছে, চাদর টাদর ইয়া করা আছে, তো এমনিতেই মানে ছাদের উপরে একটু নীরব, আর আমাদের ওই এলাকাটাই নীরব, আমাদের বাসার সামনে হচ্ছে অনেক বাস ছোপ আছে বড় অনেকেই আছে, আর আমাদের বাসাটা মানে 2 ঘর আমাদের এখানে, বাট খুব নীরব, পাশে একটা মাদ্রাসা আছে ওর একটু দূরে যদিও, বাট গাছ মানে গাছ টাছ দিয়ে ভরা একটু ভিতরে সাইডে রাস্তা থেকে বেশ ভিতরে যাই। তখন মানে কথা বলতে চোখ খুলে দেখি আমার ছাদের সামনে আর কি কুকুর হাঁটে, তো তখন আমার মনে হচ্ছে কুকুর আসা সম্ভব না, বিড়াল আসতে পারে গাছ দিয়ে উঠে, বাট এত রাতে কুকুর কখনোই আসতে পারে না ছাদের উপরে। তখন আমার খুব ভয় লাগে যায় মানে হাঁটতেছে সামনে আমার দিকে তাকায় এরকম ঘাড় ঘোরায় ঘোরায়।
কিছুক্ষণ আগে যখন বিড়াল হাঁটছিল যে জায়গায় এখন
না না না, বিড়াল তো অপোজিট অ্যাঙ্গেল টিনের ওই পাশে ছিল, টিনের উপরে ছিল, যা সাউন্ড পাচ্ছিলাম আমি, আর কুকুরটা আমার ছাদে আমার সামনে, আমি শুয়েছি টিনের উপরে মানে মানে আমি শেষ প্রান্ত শুধু পুরো ছাদ দেখা যায় আর কি, তো ছাদের উপরে হাঁটতেছে তখন আমার মনে কুকুর ছাদে আসা সম্ভব না, আর আমাদের বাইরের গেট খুব ভালো মতো লক করে থাকে এবং ভেতরে কোন কুকুর থাকে না আসতে পারে না, সে গাছ দিয়ে কুকুর ওঠা সম্ভব না, বিড়াল উঠতে পারে, কিন্তু মানে একটা সাহস মানে ইয়া করার চেষ্টা করছি যে আমি যদি এখন ভয় পেয়ে যাই, আর আমাদের কোনো রেলিং নাই ছাদে, কোনো রেলিং নাই মানে পড়ে গেলে সমস্যা আছে। তো যাই হোক, পরে আমি প্রচন্ড ভয় লাগে আমার ব্যাপারটা, তো আমি চুপচাপ থাকি, ফোনটা আস্তে করে মানে মানে কথা না বলে নামাই, তো আমি ওইভাবে দৌড় দিব মানে চাদর পেছনো গায়ে একদম মানে শীতের মধ্যে, তো সচরাচর উঠতে গেলে আমার চাদর ছাড়িতে হবে আগে। তো যাই হোক, পরে আসে আমি যে উঠবো মানে কথা জোরে যে সাউন্ডকে ডাক দিব, কারে আমি ওইভাবে আমার মনে হচ্ছে বুকের উপরে বসে কেউ গলা চাপ দিয়ে রাখছে মানে কথা বলতে পারতেছি না, এটা ভয়ে না কেন সেটা শুধু তখন বুঝতে পারিনি। তো যাই হোক, পরে যে উঠি আমি আস্তে আস্তে জিনিসটা, কুকুরটা যখন এই পাশ থেকে ক্রস করে আমাদের মানে ট্যাঙ্কি রাখার জন্য আলাদা ইয়া করছে সিঁড়ি ওঠার যে মানে ইয়াটা রাখে টুচা করে, তো ওইখানে ওইটা দিয়ে পেছন পেছন সাইডে চলে যায়। তো আমি উঠি, উঠে আস্তে আস্তে আমার মানে গেটের কাছে যাই, দৌড়ও দিই না তখন, যে অন্ধকারে দৌড় দিব যদি বাই চান্স পড়ে যায় তাহলে তো সিরিয়াস অবস্থা হয়ে যাবে। তো আমি পড়ে গেলে এসে অত রাত্রে সবাই এটা অনেক সিন ক্রিয়েট করবে। তো পরে আমি যাই দরজা, আমি প্রত্যেকবার ছাদে আসার আগে দরজাটা চাপাই আসি, কখনো লাগাই আসি না, আমার যেতে হবে, আর খোলা রাখলে কি হয় নিচ থেকে বুঝতে পারবে যে আমি ছাদে আসি কেউ একজন আছে। তো দরজাটা আমি যখন চাপ দিই দরজা খোলে না, মানে ধাক্কা দিয়ে দরজা খোলে না, আমি তো দরজা লাগাই আসিনি, আর বাইরে থেকে মানে ছাদের উপর থেকে দরজা লাগানো যায় না, ভিতর থেকে লাগাতে হয়, খুব ভয় পাই। তো তখন মানে কুকুরটা তো তখন ওই যে ট্যাঙ্কি রাখার যে জায়গাটা ওই পাশ দিয়ে চলে আসছে, তো আমি কি করি এই সাইডে ঘুরে আসি, ও যদি ঘুরে আবার এই সাইড দিয়ে আসে তো এই জন্য আবার যে জায়গায় ওই জায়গায় আসি, ওই পাশে একটা কামরাঙের গাছ ছিল, ওর ডালটা প্রায় ছাদের গাছে আসে ওই দিকে নামা যায়। তো আমি এদিক দিয়ে ঘুরে যখন সরাসরি ওদিকে আসি তখন আমার দরজা খুলে আস্তে আস্তে দরজা আমাদের দরজাটা কি মানে রং করা তো আপনার লাগাইতে হলে খুব চাপ দিয়ে লাগাইতে হয় ঠিক আছে মানে ইজি না একদম তো মানে যখন মানে দরজাটা মানে খোলার যে শব্দটি এটা আমি স্পষ্ট বুঝতে পারি যে দরজা খুলতেছে ঠিক আছে মানে আমি আর তখন মানে আমার ভিতরে কোনো ইয়া নেই যে আমি কি করবো কোন দিকে দৌড় দেবো গাছ থেকে নামবো কি নামবো না সেটা আমি বুঝতে পারতেছি না তো যখন দরজা খুলে যায় তখন আমি মানে ওই সাইডের সাদের ওই সাইডে এসে চলে খুব মানে ভয় লাগতেছে আমার এত শীত সবকিছু পেছনে বা ঘামতেছি আমি তখনও পরবর্তীতে যখন দেখি যে না কুকুরে অ্যাঙ্গেল এদিকে আসতেছে তখন আমি ছাদে দৌড় দিই তখন আমি গাছ থেকে নামতে চাই না তো দৌড়ি দৌড়ের সাথে সাথে আমি নিচে পড়ে যাই আর আমার সেন্স থাকে না পরে সকালে যখন উঠি তখন দেখি যে আমি মেরু সরেছি আমার মানে পা মুশকে গেছিল
ওকে মানে সেই ভয় থেকে আপনি ওখান থেকে পড়েই যান
হ্যাঁ একদম ছাদে থেকে পড়েই যাই আমি
ওকে তো মানে এই ছিল আপনার প্রথম এক্সপিরিয়েন্সটা যেটা আমার নিজের সাথে ঘটেছে যে কুকুর যেটা আপনার আসলে এখানে থাকার কথাই ছিল না আসলে কুকুরটা কোনোভাবে কি আপনাকে কোনো কিছু করার চেষ্টা করেনি
করার চেষ্টা বলতে ও বারবার আমার দিকে কিভাবে বলি হাঁটতেছে একদিকে বা ঘাড় ঘুরায় দেখতেছে
আমাকে নোটিস করে
ছাদের এপাশ থেকে এপাশে যাচ্ছে বাট ও যদি আমার সোজাসুজি থাকতো তাহলে মাথাটা সোজা থাকতো বাট সেটা না করে হাঁটতেছে আর আমার দিকে ঘোরায় ঘোরায় দেখ মানে ঘুরে ঘাটটা বাঁকা করে দেখতেছে আর অন্ধকারে স্বাভাবিক কিন্তু ওদের চোখ খুব জ্বলে খুব বেশি চলে ওই দিনও খুব জলদি ছিল
আচ্ছা আচ্ছা ওকে তো এটা তো ছিল আপনার নিজের সাথে ঘটা ঘটনা তো আপনি কি কোনো কিছু কারো সাথে অন্য কারো সাথে ঘটেছে এই ধরনের ঘটনাও আপনার জানা আছে সেই ঘটনাও বলতে চান
উনি ব্ল্যাক ম্যাজিকও জানতো টুকটাক নজরবন্দি করে আমার ফুপির উনি বিয়ে করছিল ওইভাবে মানে নজরবন্দি করে আমাদের মানে দাদা বাসা থেকে নিয়ে গেছিল তো যাই হোক তার ঘটনাটা যেটা হচ্ছে ওনার সাথে ঘটা যেটা নর্মালি ওনার সাথে প্রায় ঘটে উনি খুব রিস্কে থাকে এইসব ব্যাপার নিয়ে যেহেতু উনি কাজ করে তো এরকম শীতের মধ্যে গ্রাম এলাকায় তো খেসারি হয় তো আমাদের হচ্ছে আপনার এটা হচ্ছে আমাদের দাদা বাড়ি মানিকগঞ্জ এখানে তো চর এলাকা বালি ওইখানে আপনি দৌলতপুর থানা চরকাটের ইউনিয়ন বালি এলাকা নদী যমুনা নদীর সাইডে পড়ছে তো উনি এরকম মানে খেসারি কাটতে গেছে তো ওই দিন আর মানে কারোর সাথে নেয় নাই একাই গেছে তো এটা বলতে গেলে কি আসলে মানে অন্য মানুষের ক্ষেত্রে খেসারি কাটা মানে এই ক্ষেত্রে তো কাউকে নিয়ে যাওয়া যাবে না সে যদি বলে দেয় তো এরকম সে খেসারি কাটতেছে অনেকক্ষণ কাটার পরে বেশ কিছু আর কি সে জমা করছে জমা করার পরে তখন সে দেখে যে এরকম ঘোড়ায় চড়ে কেউ আসতেছে এটা মানে ওই শেষ রাত্রের আগে
আচ্ছা ভোরে
মানে ভোরে না ভোরে বেশ কিছু আগে কারণ ভোরে গেলে সবাই কিন্তু বের হয়ে যায় তখন তো যখন দেখে যে আসতেছে মানে ঘোড়ার উপরে সে বুঝতে পারছে যে মানে সে জানে যেহেতু তো সে খুব একটা বেশি মানে ঘাবড়ায় নাই বাট ওই সময় তার যে মানে প্রিপারেশন সবকিছু যে সে যেহেতু এই কাজগুলো জানে বাট তার একটা যে প্রিপারেশন থাকে সে প্রিপারেশন ছিল না বুঝতে পারছে যে খারাপ কিছু যদি হতে পারে তো ও যখন আস্তে আস্তে ধীরে ধীরে কাছে আসছে অনেক মানে নিকটে আসা করছে তো আসার পরে ঘোড়া থেকে ফার্স্টে নামে নাই বলতেছে যে কি করিস আমি যখন খেসারি কাটি কিসের জন্য আমার গরু আছে ঘোড়া আছে আমার ঘোড়ার জন্য তুই খেসারি দে
এটা যে লোকটা ঘোড়ায় করে আসছে
তুই করে বলে আর কি তুই করে বলতেছে যে আমার ফুপা তো জানে উনি সাহস তো বলতেছে কেন দেবো আমি কষ্ট করে কাটছি এত রাতে আসছি আমি শীতের মধ্যে তোরে কেন দেবো তো বলতেছে না তুই দে যে ঘোড়ার উপরে উনি বকা দিছে গাড়ি দিচ্ছে তো বলছে যে না দেবো না তো উনি কি করছে ঘোড়া থেকে নামছে ঘোড়া থেকে নামে কাছে আসছে ফুপার তো ধাক্কা দিছে দেখা গেছে উনি ধাক্কা দেয় ফুপার তিন চার হাত পিছনে যায় আর ফুপার যখন ধাক্কা দেয় উনি কিছুই হয় না তো যাই হোক উনি ধাক্কা দেয় বলে আমি খেসিয়ে দেয় না দেবো না এখন যখন দেখছে যে ফুপা না দিলে হয়ই না তখন বলছে যা তুই নিয়ে যা তো যা লাগে তুই নিয়ে যা না এখন নেবো না তুই আগে দিলি না কেন তুই আমার কেন নামালি ঘোড়া থেকে ধাক্কা দিয়ে ধাক্কা দিয়ে তো পাশেই ছিল নদী ছিল বালি নদী তো ওইখানে নামাইছে তো উনি যখন দেখছে যে উনি কিছু করতে পারবে না তখন খুব চিল্লাইছে খুব জোরে কেউ কোথাও আছে কিনা আসলে কি চক এলাকা তো
আশেপাশে তো মানুষজন
না অনেক দূর পর্যন্ত কোন বসতি নাই তো তখন যখন বুঝতে পারছে কিছু হবে না তখন ওনাকে আপনার পানিতে নামাইছে নামার পরে তো একদম মানে চড়াইছে তো ওনার সেন্স ছিল না সকালবেলা যারা উঠাইছে তারা বলে আর কি যে উনি মাটি কামড় দেওয়া অবস্থায় ছিল
মাটি কামড় দেওয়া অবস্থায় কোথায় পড়েছিল পারে
পারে হ্যাঁ
ওকে তো আর যে ফসল গুলো উনি কেটেছিল তো ওগুলা কি কাটা অবস্থায় পাওয়া
গেছে ওগুলো ওখানেই ছিল ওগুলো আর কেউ নেয় নাই
আচ্ছা আচ্ছা
কেউ নিয়ে যায় নাই ওগুলো ওই অবস্থায় ছিল
ওকে তো এরপরে ওনাকে মানুষজন উদ্ধার করে নিয়ে আসে
ওখানে সকালবেলা নিয়ে আসে সকালবেলা ওনাকে নিয়ে যায় আর কি
ওকে তার মানে এটা হচ্ছে আপনার ফুপার সাথে ঘটেছিল
হ্যাঁ ছোট ফুপা উনি হচ্ছে এই কাজ করে
ওকে উনি জিন ছাড়ানোর কাজগুলোর সাথে জড়িত এই ধরনের কাজের সাথে ওকে আর কোন ধরনের ঘটনা কি আপনার আছে যেটা বলতে চান
যেটা হচ্ছে আমার মানে আমার মার কাকির সাথে মানে আমার নানিটাকে যেটা তো দেখেছি তখন আমার মানে ছোট নানা রুস্তম নানা উনি তো বাইরে থাকতো তো তখন গ্রামের মানুষগুলো দেখেছে যদি বাইরে থেকে কেউ আসে বা দূরে কোথাও থেকে আসে অনেক জিনিসপত্র নিয়ে আসে, তো গ্রামের মানুষ যা হয় সবাই আর কি আসে, রাতে হয় অনেক রাত হয় তো দেখার জন্য আসে। তো উনি আসছে, আসার পরে তো সবাই আসছে যে যে দেখে না মহিলা মানুষরা, আর তখনকার মানুষ অনেক পর্দা মেনটেন করত। তো দেখা গেছে আগ রাত্রে সব পুরুষ মানুষ যারা আছে বাসার তো সবাই আসতো, তো এই জন্য ওনারা ওই রাত্রে আসতে পারে নাই কেউ। তো মানে অনেক রাত হয়ে গেছে, মেহমান টেমান আসছে, তো শেষ রাত্রের দিকে আর কি আমার ওই ছোট নানির আর কি মার ছোট কাকি, তো বড় কাকি আর কি আমার বড় নানি মানে ঘর নক করতেছে যে আয় তোর মানে ইয়ে আসে দেখে আসি কি কি নিয়ে আসছে শেষ রাত্রের আগের দিকে। তো আমার ওই নানা উনা আবার কি শেষ রাত মানে ফজরের আগে সবাই, তো অনেক মানুষ থাকতো একসাথে রান্না বান্না করতে হতো সকালের, তো ফজরের আগে সবাই ওঠার অভ্যাস। তো উনি ভাবছে যে বড় কাকি তো উনি যাবে, ওনার বড় বোন, তো ওনারা বাড়ি আর থেকে উনি আগে থাকতো একটু পাগল পাগল টাইপের, চুল টুল এলেমেলো থাকতো, সবার থেকে একটু অন্যরকম থাকতো, আর বেশিরভাগ ওনার সাথে ঘটনাগুলো ঘটছে।
আচ্ছা,
তো পরে উনি বের হয়ে যায় ওনার সাথে, তো বের হয়ে যায় ওইটা আবার আমার মার নানি দেখে যে উত্তর বের হয়ে গেছে। উনার ভাবছে হয়তো বড় কাকে ডেকে নিয়ে গেছে, যাক উনি বলতেছে যে সামনে দিয়ে যায়, সামনে দিয়ে না পিছন দিয়ে যায়, ওদিকে অনেক মানুষ আছে পেছন বাড়ি দিয়ে। বাড়িটা কেমন, ওটা হচ্ছে মানিকগঞ্জ এলাকায় জাফরগঞ্জ এলাকা, তো মানে আমার নানুবাসেরা আমি বড় মানে এরিয়াটা অনেক বড়, বাট যেখানে বাড়ি ওইখানে বাড়ি পাশে হচ্ছে আপনার ভিটা বলে, ভিটাতে প্রচুর পরিমাণে গাছ, প্রচুর পরিমাণে গাছ ওইখানে, দিনের বেলা সূর্য আলো পড়ে না ভিতরে,
এত ঘন গাছপালা
কি। তো পরে বাইরের বাড়ি দেয় ওনার মানে রান্নাঘরের পেছনে ওদিক দিয়ে নিয়ে যেতে যাইতে বলে, পরে যায় উনি। তুমি যাওয়ার পরে অনেকক্ষণ যায়, তো যাওয়ার পর এদিকে যখন ওনাকে একটু খুঁজে পায় না, মানে এত রাত হয়েছে কোথায় গেল শেষ চারটের দিকে পায়, তো তখন সবাই মানে চেলে চেলে করছে দেখছে আমাদের নানু বাসা ঘর হচ্ছে চারটা ঘর, তো চার ঘরে সবাই বের হয়ে গেছে যে ও গেল কোথায় এত রাতে। তো পরে সবাই মানে খোঁজাখুঁজি করে পায় না পায় না, তো তখন আমার নানা লাইট ছিল, লাইট মানে দেখেছে পানির মধ্যে হাঁটু পানি পর্যন্ত, তুমি নিচে নামানো কে যে যাচ্ছে এটা দেখা যায় না, বাট ওনার ঘাড় বারবার নিচের দিকে ইয়ে করতেছে, তো তখন সবাই দৌড়ায় যায়, দৌড়ায় যখন আগে নিয়ে আসে, তো আসার পরে যেটা দেখে যে ওনার চোখ এত বড় বড় হয়ে গেছে, চুলে নেমে কাউকে চিনতে পারে না, মানে যা আছে আমার মা বলে যে মার দিকে তাকায় থাকে মানে কাউকে চিনতে পারে না। পরে আমার নানা তো হুজু টাইপের ছিল, দোয়াটোয়া পরে ফুটো দেয়, তিন দিন কোনো কথা তো বলতে পারতো না, তো ধীরে 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 স্বাভাবিক পরে এসে ঠিক হয়ে গেছে,
ঠিক হয়ে গেছে।
হ্যাঁ,
ওকে, মানে এক এক করে তো তিনটা ঘটনাই।
আর একটু বলি এখানে ওনার সাথেই মানে ছোট একটা ঘটনা, উনি হচ্ছে পিঠা বানাতে শেষ রাত্রে দিয়ে আমাদের নানু বাসায়, তো পিঠা বানাইতে মানে বানাই দিচ্ছে দুজনে, উনি আর হচ্ছে ওনার মা। রান্নাঘর শুনলি চেনেন পাটকাঠি যেটা বলে, তো এইগুলো রান্নাঘর, তো দরজা দিয়ে এরকম হাত দিয়েছে মানুষের মতো, হাত দিয়ে বলতেছে যে আমার পিঠা দে, উনি তো বুঝছে যে এত রাত তো পিঠা চলবে না, দাঁড়া এখনো হয় নাই তোর পরে দিই। তো কিছুক্ষণ পরে যখন ইয়ে করছে যে হাত বাড়া দিয়ে তো পিঠা দিই, তো পিঠা দিতে হাত বাড়াইছে এরকম, তো উনি কি করছে ওই যখন বলছে যে ওয়েট কর পরে দিই, উনি ওই সময় পিঠা ওঠানোর জন্য আপনার লোহার শিক থাকতো চিকন করে ভাজা পিঠা ওঠানোর জন্য, তো ওটা গরম দিয়ে রাখছিল, তো উনি ওই সময় ওইটা হাত দিয়ে ডাকে মানে ছাদ দেয়, তো হাওয়া করে চিল্লাচিল করে যে যায় মানুষের মতো কান্না করে একদম, একদম মানুষের মতো। তো পরে সে চলে গেছে, তো ওই রাত্রে ওনারা পিঠা না বানায় এবার দুজনে বাসায় চলে আসছে।
এরপরে আর কোন ধরনের প্রবলেম করে না ওনাকে, যেহেতু
ওনার সাথে বেশ মানে প্রবলেম ওনার সাথে হতো মানে বেশিরভাগ ঘটনা ওনার সাথে ঘটতো।
আচ্ছা আচ্ছা,
তো পরবর্তীতে আমি আর মানে শুনি নাই, অনেক আগের ঘটনা এটা, আমার মা তখন ছোট।
ওকে, তো অনেক ধন্যবাদ তুর্য ভাই, মানে আপনার এই ঘটনাগুলো আমাদের জার্নিতে এসে বলার জন্য,
আপনাকে ধন্যবাদ।
আচ্ছা, আমরা তো অনেকগুলো স্টোরি শুনলাম, এবার কি এবার কার স্টোরি শুনবো?
এবার আমার মনে হয় যে উনি আছে ডান্সার থেকে আমরা শুরু করি, ওনার কাছে।
আপনার নামটা?
আমি রাহাদ আর কি, ঢাকা গ্যান্ডেরা থাকি, গ্যান্ডেরা পুলিশ বাড়ি, মিলবাড়া রোড, আলামুজ লেন পড়ছে মাজার গলি।
আচ্ছা, কি করেন আপনি?
আমি স্টুডেন্ট আর কি, বিএস করতেছি কবি নজরুল কলেজ।
ওকে, তাহলে রাহাদ ভাই আমরা শুরুতেই চলে যাই আপনার প্রথম ঘটনার দিকে। ডট টিমের কাছে শুনেছে যে আপনার কাছে কিছু ঘটনা আছে, খুব ইন্টারেস্টিং কিছু ঘটনা, যে ঘটনা অনেকগুলো আপনার সাথেই ঘটেছে। তো আমরা প্রথমে কোন ঘটনাটা দিয়ে আপনি শুরু করতে চান?
প্রথমে আমার নিজের ঘটনা দিয়ে বলি।
ওকে, এই ঘটনাটা কতদিন আগের?
এটা 2010 জানুয়ারির 15 তারিখ দিয়ে শুরু।
ওকে, তাহলে আমরা শুরু থেকে শুনি যে কিভাবে কি হয়েছে।
এটা হচ্ছে জানুয়ারির 15 তারিখ থেকে আর কি, আমার সাথে রাগটা কইরা আমি একটু আত্ম ওই আর কি, যে সুইসাইড টাইপের কিছু করছি আর কি,
মানে আপনার আমি বুঝি নাই বিষয়টা, আপনি আপনার মায়ের সাথে রাগ করে ঝগড়া করে সুইসাইড করার অ্যাটেম্প নিয়েছেন?
হ্যাঁ, মানে ফাইজলামি টাইপের, যে আমাকে ভয় দেখাবো।
আচ্ছা আচ্ছা,
তো এটা সিরিয়াসলি হয়ে গেছে আর কি। তো হওয়া যাওয়ার পর দেখতেছি যে আমি ফাঁসির সব মানে এরকম দিছি, দেওয়ার পর হাত পা নড়াচড়া করতে সিরিয়াসলি হয়ে গেছে।
মানে আপনি হচ্ছে কি কিভাবে কি করছিলেন এটা বুঝি নাই আমরা, কোথায় আপনি চেষ্টা করছেন?
এটা আমার রুমটার মধ্যে, রুমটা আমার সামনে ড্রেসিং টেবিল, ওয়ারড্রব, খাট, মানে হাত দিলেই সবকিছু পাওয়া যায়।
আচ্ছা আচ্ছা,
কিন্তু ওই রশিটা যখন বাঁধছি তখন যখন গলার মধ্যে ভালোভাবে করছি তারপর।
আচ্ছা, আপনি আপনার ওখানেই কি এটা কি মানে কোনো কিছুর সাথে একটা পেঁচিয়ে সেখানে আপনি একটা,
এটা টিন টাইপের ছিল, বড় মোটা টাইপের শ্যাডো কাট।
আচ্ছা আচ্ছা, ওখানে কোনো কিছু একটা পেঁচিয়ে আপনি সেখানে সুইসাইড করার একটা অ্যাটেম্প নিয়েছেন তারপর? মানে যদিও এটা ছিল ভয় দেখানোর জন্য, কিন্তু একটা পর্যায়ে মনে হয়েছিল যে মানে সত্যি সত্যি ইয়ে হয়ে গেছে।
বিরতির সময় হয়ে গেল, মাত্র চার মিনিটের বিরতি। ডর শুনছেন আপনি, আর জি কিপ্রিয়ার সাথে সঙ্গে আছে সুমন, রেহান এবং সাউন্ডে রয়েছে লোবান। আপনারা আজকে শুনছেন হৃদয়, সাইফুল, বাচ্চু, রানা এবং জাহাঙ্গীরের জীবনে ঘটে যাওয়া অধিভৌতিক ঘটনা। চার মিনিট পর আমরা আবার ফিরে আসব ডরে। ডর www.facebook.com/abcradiofm89.2।
আজকে টরের একান্নতম পর্বের যারা অতিথি তারা হচ্ছেন নাজিব, তুর্য, রাহাত এবং আকাশ। এই চারজন বলবেন তাদের জীবনে ঘটে যাওয়া অতিভৌতিক ঘটনা।
ফিরছি ঠিক সেখান থেকে যেখানে আমরা বিরতি নিয়েছিলাম।
ডর
সুইসাইড করার অ্যাটেম্প নিয়েছেন?
হ্যাঁ, মানে যে আমাকে ভয় দেখাবো, ফাঁসির সব মানে এরকম দিছি, দেওয়ার পর হাত পা নড়াচড়া করতে সিরিয়াসলি হয়ে গেছে। রুমটার মধ্যে, রুমটা আমার সামনে ড্রেসিং টেবিল, ওয়ারড্রব, খাট, মানে হাত দিলেই সবকিছু পাওয়া যায়। কিন্তু ওই রশিটা যখন বাঁধছি গলার মধ্যে ভালোভাবে করছি, এটা টিন টাইপের ছিল, বড় মোটা টাইপের শ্যাডো কাট।
আচ্ছা আচ্ছা, ওখানে কোনো কিছু একটা পেঁচিয়ে আপনি সেখানে সুইসাইড করার একটা অ্যাটেম্প নিয়েছেন তারপর? মানে যদিও এটা ছিল ভয় দেখানোর জন্য, কিন্তু একটা পর্যায়ে মনে হয়েছিল যে
সিরিয়াসলি
সত্যি সত্যি
তারপর তো দেখলাম এটা করার সাথে সাথে আমি জ্ঞান হারিয়ে ফেলছি। যাই হোক, আমি আল্লাহর রহমত আর কি বেঁচে যাই। তারপর দেখলাম যে জ্ঞান টেন ফিরছে।
কিভাবে বেঁচে যান আপনি?
এটা অ্যাকচুয়ালি ছিঁড়ে দেখি যে আমি নিচে পড়ে আছি, তখন আমার কপাল দিয়ে রক্ত ঝরছে।
ও আচ্ছা, আপনি যে কোনো কিছু একটা পেঁচিয়ে আপনি সুইসাইড করতে গেছিলেন, মানে সেটা কোনো কারণে ছিঁড়ে গেছে, আপনি নিচে পড়ে গেছেন।
দেখি যে আমি শুয়ে যে মাথা দিয়ে রক্ত পড়ছে, তখন আমি নিজে থেকে গেটটা খুলি। খোলার পর সবাই ঘরের ভিতরে ঢুকে, যেহেতু ঘরটা লোহার গেট ছিল, ভাঙতে পারেনি তখন। তারপর আমার চিকিৎসা হয়, আমি দুই দিন পর্যন্ত আর কি কথা বলতে পারিনি।
আচ্ছা,
ফার্স্ট একটা ঘটনা যে আমি যখন ঘুমায় থাকি রাত্রে তৃতীয় দিন, দেখি যে ওই উন্নাটা প্রায় মাগরিবে নামাজের পরপর দেখি উনাটা আমার পাশে পড়ে আছে আর কি, সেম একই রকমের গিফটিট দেওয়া একটা মানুষ গলা,
যেটা এই উনাটা দিয়ে আচ্ছা আপনি সুইসাইড করতে চেয়েছিলেন, সেই উনাটা পড়ে আছে। তো উনাটা তো পড়ে থাকা আপনার বাসার স্বাভাবিক না, উনাটা থাকতেই পারে।
এটা আমার কাজটার পরে উন্না বা আমার গায়ের কাপড় চোপড় সবকিছু আগুনে পুড়ে গেল হয়েছে সেদিন।
ওকে, মানে আপনি যখন এই সুইসাইডটা করতে যান, এরপরে সামহাও যখন বেঁচে যান, মানে তখন আপনার বাড়ির লোকজন যে ওড়নাটা দিয়ে আপনি সুইসাইড করতে চেয়েছিলেন এবং যে পোশাকটা তখন আপনার পরনে ছিল, এগুলো সব আগুন ধরিয়ে দিয়েছে। কিন্তু তারপরের দিন আপনি ওই ওড়নাটা আবার দেখতে পান যে আপনার বিছানায়।
হ্যাঁ, দেখতে পাই
সেম ওইভাবেই।
হ্যাঁ, ওইভাবেই।
তারপর
তারপর এটা আমি কোনো আগেই ভাবি নাই যে এটা চোখের ভুল হইতে পারে। তো বাদ দিয়ে দিলাম। প্রায় দুদিন পর দেখলাম যেখানে আমি এই কাজটা করছি সেখানে সেম আমার মতো একজন অবিকল সেখানে জুড়তেছে, উনি আত্মহত্যা করতেছে।
মানে কোথায়, মানে আপনি কোথায় চেষ্টা করছেন? আপনার রুমে, এবং আপনার রুমেই দেখছেন যে আপনার মতোই একজন ঝুলছে। তারপর
তো এটা না আমুর কাছে বললাম যে আমু যে এরকম এরকম ঘর হইতেছে,
এটা কি হচ্ছে? আপনি এগুলা দেখছেন যে আপনার ওই সুইসাইড করার চেষ্টা করার পর থেকে?
এমনকি আমাকে আবার ইশারা করা হয় যে এটা আবার কর রাজীব, এটা আবার কর।
আচ্ছা আচ্ছা।
তারপর ভয় যেহেতু যে এটা আবার করবো কেন, এরকম কেন
ইশারা করা হয়, মানে মানে
সেই লোকটা মানে আমার সেম।
আচ্ছা আচ্ছা, মানে আপনি যেটা দেখতে পান যে ঝুলে আছে, মানে সেখান থেকে আপনাকে ইশারা করা হচ্ছে যে আপনি আবার ট্রাই করে দেখেন।
এর পরিস্থিতির পরে আমি আম্মুকে বললাম যে আম্মু আমাকে এরকম ভাবে বা এরকম সমস্যা হচ্ছে এই ঘরটা, তো আম্মু এক মাস পরে ঘরটা ছেড়ে দিল
এই ভয়ের কারণে। যখন আপনার মায়ের কাছে বললেন যে আপনার বাসাটাই ছেড়ে দিলেন?
হ্যাঁ, বাড়ি ছেড়ে দিলাম। তো বাড়ি ছেড়ে দেওয়ার পর যেই বাড়িতে আমরা নতুন উঠলাম, এই বাড়িতে এক মাস
কোথায় উঠেছেন?
একই এলাকায় পাশের বাড়ি।
আচ্ছা।
তো এক মাস ভালো ছিলাম, এক মাস ভালো ছিলাম। এরপর থেকে মানে শুরু হলো আবার যে রাত্রি সমস্যাটা হয় বেশি। ঘুমানোর সময় দেখি যে কালো ছায়ার মতো, ফার্স্ট আমি আগে দেখতে পারতাম না, শুধু কালো ছায়া এরকম মনে হইতো আর কি, যে কিছু ঘরের মধ্যে হাঁটাচলা করতেছে, আমি ভয় পেতেছি। এরকম দেখলাম যে আশেপাশে এখানে থাকে, কতক্ষণ পায়ের কাছে, কতক্ষণ মাথার এখানে আসে, আয়নার ড্রেসিং টেবিলের সামনে এরকম।
আচ্ছা আচ্ছা।
তো এরকম ঘুরে ভয় পেতাম, ভয় পেলাম কি চাদর মোড়া থাকতাম। তো নেক্সট টাইম আবার দেখলাম নেক্সট দিনে যখন আসে ঝিমঝিম হাজায়, যে মানুষের হাত পা অবসা যায় না, হাত পা ঝিমঝিম করে, পুরো ঘরটা এরকম আর স্তব্ধ হয়ে যায় যে মানে কোনো শব্দ নাই এরকম কিছু। তো দেখলাম
হলেই যে আপনি বোঝেন যে এই জিনিসটা আবার হয়তো
আবার হবে হবে এরকম। তখন দেখলাম যে তখন আবার দেখতে পাই, ফার্স্টের দিন তো দেখিনি ছায়াটা মনে হয়েছে যে ঘুরতেছে, পরের দিন দেখলাম যে সোফার মধ্যে বসলো।
কখন দেখি?
পরের দিন আর কি।
পরের দিন কয়টার দিকে?
রাত্রি,
রাতের বেলা দেখছেন যে আপনার ঘরে সোফায় বসে আছে।
বসে আছে।
কি বসে আছে?
ওই আর কি যে খারাপ জিনিসটা, যে তখন দেখলাম যে হয়তো একটা মহিলা টাইপের মতো লাগলো, যে বড় বড় চুল দেখলাম, কিন্তু যখন আবার আসলো ড্রেসিং টেবিলের সামনে তখন আবার মাথায় চুল। তারপর দেখলাম
আপনি কি করছেন তখন?
তখন আমি চাদর মোড়া দেয় আমি চোখ টুকু আর নাক দীর্ঘ নিঃশ্বাস নেওয়ার জন্য অতটুকু ভিড় করে পুরা শরীরে চাদর দিয়ে ঢেকে রাখছি। দেখলাম যে কি করে, দেখলাম নাই এরকম। পরে দেখি আমার পায়ের ধারে পায়ের কাছে আছে, আটখা এসে গলার মধ্যে ধরলো, গলার মধ্যে টিপটে মানে এরকম প্রচুর গলার চাপ দেওয়া ধরে রাখলো। তো আমি দম তম আটকে গেলাম যে কাউকে বলবো বা কাউকে চিকাতে বলবো, এরকম হচ্ছে সেটার পাই না। তো আমরা ভাগ্যি যে তোমার পাশে শুয়ে থাকে, এটা বোবা টাইপের হইতে পারে, যে কোনো মানুষের গায়ে টাচ করলে আমি হয়তো আমার ছেড়ে দিবি।
আচ্ছা আচ্ছা।
তখন আমরা ভাগ্নিকে ধরার জন্য ট্রাই করলাম, তো ওর কাছে আবার ধরতে পারতেছি না হাতটা, ওর কাছে নেই ঠিকই, কিন্তু হাতটা কে যেন হাত দিয়ে উঠে নিয়ে আবার সরে গেলে আমার বুকে হাতটা এই হাতে এরকম মনে হয়। পাশে আমি গ্লাস রাখি পানি ভর্তি সবসময়, যে রাত্রে পানি পিপাসা লাগে। তো ভাবলাম যে এটা করলে হয়তো শব্দ পাইবো, গ্লাসটা পড়লে কি উঠে আসবো, সেটা আমি ধরতে পারি না। আল্লাহ আল্লাহ করতে করতে মনে মনে অ্যাকচুয়ালি এটা
এখনো সে আপনাকে গলা চেপেই ধরে
রাখছে। তো মনে মনে আল্লাহ আল্লাহ বলতে বলতে অ্যাকচুয়ালি এটা থেমে যায়, পরে আমি আর কি সুস্থ হয়ে যাই। প্রায় আবার এরকম দুই তিন দিন পর
তখন ঘরে লাইট টাইট জ্বলে কিছু দেখেছেন যে?
না না, তখন আম্মাকে বলি যে আম্মা আমার লাইট ধরান, লাইট ধরান।
তখনই চলে আসে আপনার আম্মা?
আম্মু পাশে আমাদের রুমটা হইলো আর কি, যে ঢাকার মধ্যে তিনটা রুম একত্র করলে একটা রুম যত বড় হয় তত বড় একটা রুম। ওই পাশে আব্বু রাত্রে কাজে যায় বাহিরের, আম্মু থাকে পাশে, মানে আম্মু ওই সেটে থাকে, আমরা খাটে থাকি আর কি। তো আম্মাকে বলি যে লাইট ধরান, এভাবে সারা রাত লাইট ধরানো থাকে। লাইট ধরানো থাকলে আর একটা সমস্যা হয় না। আমি আরেকটা কিছু ঘটনা বলতে ভুলে গেছি, যে প্রায় এই ঘটনা কিছু মানে গেট টেপের দিন পরপর হয়, একসাথে হয় না। এরকম আরেকদিন হয়েছে, ওই সেম একই রকমই আসে, যখন বুঝতে পারি আসে ঘুরে বা দেখতে পাই না, তখন দেখি আমার পিছে আমার ঠিক বাম সাইডটা ধাক্কা মারতেছে, ধাক্কা মারে ঘুমায় থাকে। যখন আমি একদমই ঘুমে বেহুশ হয়ে যাই, কিছু মনে থাকে না, তখন ওই জিনিসটা আমার ঘুম ভাঙে দেয়, ধাক্কা মারে। তো ভাবলাম যে আম্মা মনে হয় তো আমাকে ডাকছে, দ্বিতীয়বার ধাক্কা মারলো, এরকম ধাক্কা মারে পিছিয়ে দিকে থাকে, দিকে কেউ নাই। তখন যে আম্মুকে বলি যে আম্মু লাইট ধরান, আমার তো সমস্যা হচ্ছে ঘুমাতে পারতেছি না।
আচ্ছা।
দেখে এলো এর আবার কিছুদিন পর, প্রায় থাকি ভালো সাত দিন আট দিন বা কোনো এক মাসও ভালো থাকি। তো এরকম নয় দশ দিন পর আবার দেখলাম যে আসলো, হাঁটাচলা করতেছে, অ্যাকচুয়ালি এখানে ঘরে বই টই ধরে হাতাহাতি করে, ড্রেসিং টেবিলের সামনে যায়, কখনো আমার পায়ের কাছে আসে।
কি ওই মানুষটা?
মানুষটা।
আচ্ছা।
টাক মাথা, মানে চুল টুল নাই এটা বলতে পারি, আর গায়ে জিভ পশম ছিল বড় বড়, সেটা দেখতে পাই।
আচ্ছা।
দেখলাম
কখনো আপনি মানে কাউকে ডাক দেওয়ার কোনো ইয়ে পাচ্ছেন
না? থাকে না, আমি দেখি মানে অ্যাকচুয়ালি আমার ভয়, প্রচুর সাহস আবার ভয়ও লাগে, তখন চাদর ঘাইটায় দেই যাতে মানে ভয় লাগে চাদর না দেখতে পারি, কিন্তু চোখটুকু বের করে রাখি, আবার মাঝে মাঝে দেখতে মন চায়, তো দেখতেছি নাই কোথায় গেল কোথায় গেল, মনে হয় গেছে ভালোই, তখন ভালো লাগে ঘুমাইতে পারবো। তখন থেকে চাদরের ভিতরে যে একটা মানুষ ঘাড়ে দম ছাড়লে তো
নিঃশ্বাস
গায়ের মধ্যে গরম ভাবটা লাগে, তখন বুঝতে পারি, যখন বুঝতে পারি তখন হাসি দেয় থেকে হাসতেছে মানে খিটখিট করে হাসি, আর যখন মানুষ ওই পান টান চিবিলে যখন শব্দটা আসে মুখের সেটা হচ্ছে আর কি, যখন হাসতেছে তখন তুমি মানে চিল্লাবো সেটা পারতেছি না, বুক ফেটে যায় চিলানোর জন্য, আওয়াজ বেরোচ্ছে না এরকম। তখন দেখলাম যে মানে ঘাট চাটতেছে, সেম বাম ঘাট দিকে ধাক্কা মারে, বাম ঘাট চাটে এরকম, মানে ডাইন সাইডে আমি কাই ঘুমাই থাকি, যেহেতু আমি চিল্লা দিছি জানি যে ডাইন সাইড কাত হয় ঘুমনটা ভালো, তো ঘাট চাটতেছে তখন আমি চিল্লান দিছি, তখন হয়তো শুনছে যে কি হয়েছে কি হয়েছে, তখন উঠলো, তখন লাইট ধরানোর সাথে সাথে কোনো সমস্যা হয় না, তাবিজ আনলো আম্মু মানে মসজিদে ইমাম সাহেবের কাছে।
আচ্ছা আমি একটা জিনিস একটু জানতে চাই, যখন লাইট ধরালো এই ঘটনার পর যখন আপনি চিৎকার দিলেন, তো তখন কি আপনি আপনার ঘাড়ে বা ইয়ে কোনো ধরনের কোনো কিছু চিহ্ন দেখেছিলেন?
না চিহ্ন দেখিনি, বাট পরের দিন সকালে দেখলাম যে বাম গালটায় মানে হ্যাচকানো কালো টাইপের হয়ে গেছে, কি রক্ত জমে গেছে,
কেউ আছর দিলে যে ধরনের ইয়ে হয় ওই
ধরনের
দিলে যেটা হয় আর কি,
ঘুষি মারলে বা
রক্ত জমাট গেলে যেরকম হয়,
পরে সবাই দেখলে হয়তো যে পোকামাকড় এরকম করছে, কিন্তু রাত্রে পোকামাকড় আসবে কিভাবে, এইভাবে চলে গেল আর কি দিনটা ব্যাপারটা। তো তাবিজ আমি এক মাস আবার পর ফেলে দিলাম, যে তাবিজ এখনকার যুগে হাত পায়ে তাবিজ বাঁধলে মানুষ ভাববে কি।
আচ্ছা মানে একটু সবাই কেমন ভাবে ইয়ে করবে, এই জন্য আপনি ফেলে দিয়েছেন?
তাবিজ ফেলে দিয়েছি, তাবিজ যখন ছিল তখন এক মাস ভালো ছিল, তো এর এক মাস পর আমাদের বাড়িতে আরেকজন ফাঁসি দিয়েছে আর কি,
ওই নতুন যে বাড়িতে,
নতুন যে বাড়িতে, হ্যাঁ হ্যাঁ।
উনি
যে ফাঁসি দিছে আমার আব্বা আমার বড় ভাই আর পাশের ঘরের একজন লোক, ওনার যে ঝুলেছিল ওনাকে নামায় ঘাটে শোয়া রাখছে, আমি দূরে গেলাম জি দেখি, তো উনি কিছু মানে বেঁচে ছিল এরকম আমার মনে হয়েছে, বাট কেউ তখন তাকে ধরে নেই যে কেস টেস হবে।
মানে আপনারা কি মানে ফাঁসি দিচ্ছে এমন টাইমে কি বুঝতে পেরেছিল কেউ?
না, পাঁচ ছয় মিনিট পর,
পাঁচ ছয় মিনিট পর, মানে তাই আপনাদের কাছে তখনও মনে হয়েছে যে বেঁচে থাকতে পারে?
হ্যাঁ, আমি তাকে না হাতটা দিয়ে দেখছি যে এরকম মনে হয় যে বেঁচে আছে, কিন্তু কেউ ভয় নিয়ে যায়নি, যদি মারা যায় তখন কেস তার হাতে হবে। তাহলে সারা রাত আমাদের ঘরের মধ্যেই এই কেস কেমনে মরলো সবকিছু জানার চেষ্টা করলো, পুলিশ টুলিশ আসলো, তো কিছুদিন গেল গেল, তারপর আমি যেহেতু রাত্রে একটু ঘুমাই না বা আমার ঘুমাইতে প্রায় চারটা বেজে যায়, তারপর রাত্রে বেরোইলাম, আমাদের গেটের বরাবর যে কেচি গেট পাশের বাড়ি যে ফাঁসি দিয়েছে এখানে বসা যে পেয়েছিল উনি আর কি সবসময় ওইখানে বইসা থাকতো।
আচ্ছা, যে মহিলাটা ফাঁসি
দিয়েছে থাকতে সবসময় এখানে বইসা থাকতো, আমাদের সাথে কথা বলতো, এখন কোথায় যাস, ওইখানে যে বইসা থাকতো না সেম ওই উনি মরার পর ওইখানে বইসা ছিল, যে আমি দেখলাম আর কি, দেখে দিয়ে তাকায় রয়েছে যে করুণার দৃষ্টিতে, মানে ওনার যে বুকের ভিতরে অনেক কষ্ট না সেভাবে তাকায় আছে।
কখন দেখেছেন?
সাড়ে তিনটা তিনটার দিকে।
আপনার দিকে তাকায় আছে?
হ্যাঁ তাকায় আছে, যেমন অনেক কষ্ট।
রুম আপনার রুম থেকে দেখতে পাচ্ছেন না?
আমি আমার রুম থেকে বের হয়ে মানে ফোন আসছে ফোনে কথা বলার জন্য, যে ঘরে তো আম্মু থাকে, তখন দেখি যে পাশে ওই কেচিটিকে এনে ঢালা মানে তখন আমাদের তাকে আছে, তারপর আমি আর কথা বলবো কি, আমি ভিতরে চলে আসি সাথে সাথে চলে আসছি। এরকম আমার এক ভাই বাইরে থেকে আসছে, জাপান থেকে আসছে, উনি থাকে হাজারিবাগ আর কি, তো আমি ভাইকে দেখতে গেলাম যে কালকে, মানে ভাইয়ের সাথে রাতটা করে আমি আর দেখা করিনি, কিন্তু কাল ছটার দিকে ওনার ফ্লাইট, তখন আমি রাত্রে দৌড়ায় গেছি, না রাগ করাটা ঠিক হবে না, ভাইয়ের সাথে দেখা করে আসি, তাই সাড়ে এগারোটার দিকে হাজারিবাগ গেছি আপনার, তখন ভাইয়ের সাথে দেখা টাকা করে প্রায় আমার ওইখান থেকে একটার দিকে আমি রওনা হয়েছি আমার বাড়ির উদ্দেশ্যে, রেস্কা টেস্কা পাই না প্রায় গুলিস্তানে, যে আমি হাইটা আসছি গুলিস্তান পর্যন্ত, গুলিস্তান হাইটা পরে রেস্কা পেয়েছে একটা, যে নিলাম, আনার পর এখন তো ফোন টোন দিই নাম্বার কেউ ধরে না, আর গেট আটকা রাখছে, যেহেতু রাত্রে দুইটা বেজে গেছে এত রাত্রে গেট বন্ধ, এখন আম্মুকে আবার ফোন দিয়ে ডিস্টার্ব করবো, তো আমাদের বাড়িটা হচ্ছে যে ডাস্টবিন পিছন সাইড তো বাড়ি পড়ছে, ডাস্টবিন গেছে দেওয়াল তা একদম কর্নার সাইড, আর বাড়িটা একটু হিন্দু টাইপের বাড়ি, পুরানো টাইপের বিল্ডিং, তো একটা বাথরুম ছিল, বাথরুমের ছাদ, তা আমি গিট দিয়ে যাবো, গিট দিয়ে গেলে শব্দ হবে মানুষ চোখ ভাববে অন্য কিছু, তো ভালো বাথরুমের ওই ডাস্টবিন সামনে বাথরুমের ছাদ দিয়ে আসবো টপকে, যখন আমি ওই ডাস্টবিনের পিছন দিয়ে গেছি এত অনেক চিপাটে একটা মানুষ অনেক কষ্ট করে সেখানে ঢুকে, ওইখানে যাওয়ার পর আমি যখন ডাস্টবিনটা দেখলাম যে একটা সেম কালো টাইপের লোকটার চেহারা বানর আকৃতির আর কি, বানরের মতো চেহারা আর শরীরে পশম বড় বড় কালো, দেখলাম যে ডাস্টবিনের পানি খাচ্ছে আর কি, মুখ দিয়ে খাচ্ছে মানে হাত দিয়ে, যেমন মানুষরা তো মানুষরা হাত দিয়ে সবকিছু করে, কিন্তু ওইটা
সরাসরি ড্রেনে মুখ দিচ্ছে,
সরাসরি ড্রেনের মুখ দিয়ে পানি খাচ্ছে। তখন আমি চিৎকার দিতে পারতেছি না, কারণ আমি চিৎকার দিলে কোথায় যাবো, আমি এখন রাস্তায় আছি তো কোনো ঘরে না বা বাড়ির ভিতরে না,
মানে ওই মানুষটার মধ্যে কি ভয় পাওয়ার মতন কিছু ছিল?
ভয় পাওয়ার মতো তো ছিল যে মানুষের অ্যাকচুয়ালি কোন পোশাক আশাক ছিল না,
সম্পূর্ণ লম্ব ছিল,
লম্ব অনেক হ্যাংলা ছিল, একদম হ্যাংলা ফুমালে পড়ে যাবে এরকম হ্যাংলা, হাত পা চিকন চিকন, কিন্তু লোম গুলো বড় ছিল কালো। দেখলাম পানি খাচ্ছে, ভয় পাইছি ঠিকই, আমি সাহস নিয়ে হাত পা কাঁপতে কাঁপতে আমি ছাদ দিই বাথরুম, বাথরুমের ছাদ টপকে বাড়িতে নামি, আমুকে আর ভয় কিছু বলি না আমি, যে এটা দেখছি তাহলে আম্মু তো হয়তো আর কোনো আমাকে রাখতে বা কোনো জায়গায় থাকতে দিবে না আরকি। তো গেল, এরপরে আম্মু আবার সেদিনকার বাথরুমে যাবে, একই রকমের মানে ওই শব্দ পাচ্ছে আর কি, যখন আম্মু এই কথা বলল তখন আমি আম্মুকে বলছি যে আম্মু এরকম আমি আর কি দেখছি, সাবধান করে দিয়েছি। কিছুদিন পর সেই বাড়িতে আরেকজন বিষ খেয়ে
আত্মহত্যা করে, কোনো সমস্যা আছে বা কিছু?
আমার মনে হয় বাড়িতে কোনো সমস্যা নেই, আমার ঘটনা আমার সাথে এরকম সমস্যা হচ্ছে
আসলে, মানে সমস্যাটা ওনার সাথেই হচ্ছে, কারণ উনি যখন মনে হচ্ছে যে সুইসাইড করার জন্য নিজে একটা অ্যাটেম্প নিয়েছে, এর পর থেকেই ওনার সাথে এই ধরনের জিনিসগুলা ঘটছে আর কি, এই জিনিসগুলো উনি টের পাচ্ছে, যেখানে যাচ্ছে কিছু না কিছু একটা আত্মহত্যার ইনসিডেন্ট ঘটেই,
দুইটাই মানে আত্মহত্যাই এরকম টাইপের বা এমনিতে কেউ মারা যায় সেটা না।
আচ্ছা,
তো উনি মারা গেল, বাট ওনার আর কিছু দেখিনি, এতটুকু দেখছি। আর একদিন গরমের দিন জানালার সামনে আমি ঘুমিয়ে আছি, জানালা খোলা রেখা, যেহেতু আমরা পিছন সাইড থাকি আর একটা চিকন একটা রাস্তা গেছে, চিপা একটা রাস্তা, তো ওই রাস্তা থেকে আসা যাওয়া করে না, যেহেতু ডাস্টবিন পাশে গেছে। তখন আমি ঘুমাই, জানালা খুলে রাখি, ঘুমাইছি, দেখলাম যে একদম কঙ্কাল আকৃতির চেহারাটা দেখলাম দাঁড়ায় আছে, আর কুকুর পাশের বাড়ি কুকুর পালে তিন চারটা তোরা চিলে গেছে, কুকুর খেয়াল করতেছে, তো দেখলাম যে দাঁড়ায় আছে। তখন আমি ভয় পাইনি, প্রচুর ঘুম ছিল দেখা, আমি আবার ঘুমাই করছি। পরদিন সকালে মনে হচ্ছে যে আমি জানি এখানে কিটা জানি দেখছি আর কি। যা ঘটনা, পাশে এক ছোট ভাই পাশের বাড়ির 1516 হবে, সে শাহর নামে, যে নদীতে ওই লাইন টেন গেলে আমরা সবাই নদীতে বড় বড় জাহাজ থাকে সেখানে আড্ডা মারি, বুড়িগঙ্গা নদী আপনার মিলবারেকের মধ্যে আর কি, জেঠি বলে পাকা জেঠি। তো লঞ্চ থেকে আড্ডা মারছেন, লঞ্চ থেকে নামার সময় টপ করে পড়ে গেছে, ওই লঞ্চে যে ই থাকে না চুবি নাকি যেন ছিল, ওটার সাথে ধাক্কা লেগে মানে উষ্ঠে গিয়ে পড়ে গেছে। তো ওইখানে পড়ে সাথে সাথে মানুষ হাবুডুবু খায়, ওই না একবার নিচে চলে গেছে,
মানে সে কি একেবারেই সাঁতার জানতো না বা কিছু?
সাঁতার জানতো, যেহেতু এলাকার পাশে,
কিন্তু আপনার বলার ভঙ্গি দেখে মনে হলো যেন জড় বস্তুর মতন পড়েই ডুবে গেছে।
সাঁতার জানতো বাট তেমনটা না, ভয় সাঁতার কুট নামতো না, কখনো সাঁতার কাটতে দেখিনি, সাঁতার কিছুটা জানতো।
তারপর
পড়ে গেছে, বাট আমি তো দেখিনি, সবাই বলছে যে পড়ে গেছে। আমি খবর পেয়েছি, যেহেতু আমি একজন ভালো একজন সাঁতারু, আমি নিজের মানুষকে আমি সাঁতার শিখাই ঢাকার বাইরে যাই, তো মনে মনে খারাপ লাগলো যে আমাকে কেন বললো না, আমি তো অন্তত চেষ্টা করতাম বাঁচানোর জন্য। তারপর শুনলাম যে মারা গেছে, লাশ নিয়ে আসতেছে, লাশ নেওয়া ডেটটা,
লাশ পেতে কোনো সমস্যা হয়নি তাই না?
প্রায় ডুবছে 10টার দিকে, লাশ পেতে প্রায় 3 ঘন্টা পার হয়ে গেছে, দুইটা দেড়টা দিয়ে এরকম দিকে লাশ।
আপনি তো ভালো সাঁতারু, আপনার কি মনে হয় যে একটা লাশ ওভাবে, যেখানে জাহাজ গুলো তো জেটিতে রাখা থাকে তাই না, তো জেটির ওখানে পানি তো খুব একটা গভীর না?
না, পানি গভীর।
কতটুকু গভীর হতে পারে?
হবে প্রচুর, সেটা তো বলতে পারি না, অনেক গভীর।
মানে ওখানে লাশ হারিয়ে গেলে কি 3 ঘন্টা লাগার কথা খুঁজে পেতে?
হ্যাঁ, 3 ঘন্টা লাগার।
আচ্ছা আচ্ছা, সেটাই।
আর সেখানে প্রায় প্রতি বছর বর্ষার সময় মানুষ দুজন মারা যায় আরকি।
আচ্ছা,
তো বাড়িতে নিয়ে আসলো রাত 2টা এরকম 3টা বাজে, তখন আমার বাড়ির সবাই আব্বা আম্মা আমার বোন পাশের বাড়ি সবাই দেখতে গেছে, যেহেতু এলাকার ভালো ছিল দেখলে সালাম দিত। তো গেল, এখন ঘরে আমি একা যে ভাবতেছি যে দেখতে যাব না দেখতে যাই, যেহেতু এলাকার ছোট ভাই মারা গেছে দেখা উচিত। তখন আমি দেখতে গেলাম, তখন আম্মু দেখলাম আমাকে যে তুই আসছো কেন, তুই তো ভয় পাস, তোর সমস্যা আছে, আমাকে না দেখে আমি চলে যাবো। তারপর আম্মু ধর আম্মুর পাশে নিয়ে, তখন যে লাশটা অ্যাকচুয়ালি মানুষ বাঁচানোর জন্য চেষ্টা তো করে, যে মরার খাটে যেটা গোসল করায় সেটার মধ্যে ধরে শোয়া রেখা তিল ডলতেছে, তিল লবণ টবণ ডলতেছে শরীরে, সরাসরি
কেন
শরীরটা গরম হয় যদি বেশি উঠে
আসলে, মানে বুঝিস না, মানে কাছের মানুষ যারা আসলে বিশ্বাস করতে তো
কষ্ট
হয়ে যায়, তো শেষ চেষ্টা মানে তারপরেও আর কি করে যাচ্ছে যদি কিছু হয়।
কিন্তু অনেক চেষ্টা করতেছে, এমনকি বুকের মধ্যে ঝাঁকি দিতে একদম লাস্টে আলগায় ঝাঁকি দিতেছে, পেটের মধ্যে চাপ দিতেছে, একটা মানুষকে মানে প্রচুর কষ্ট হইতেছে দেখতে। একটা মানুষ হয়তো জীবিত থাকলে মনে হয় করলে জীবিত মানুষও মারা যেত, ঝাঁকি দিতেছে, উঁচা উঠতেছে, পরে লাস্টে শোয়া বা পেটের মধ্যে যা দিতেছে পানি বের হওয়া যায় মুখ দেওয়া ফেনাটা নেবে। ওই মুহূর্তে আমি ওগুলা দেখা মনে হচ্ছে যে লাস্টটা উইঠা আমার দিকে আসতেছে, আমার কাছে
মানে এরকম আপনি দেখতে পাচ্ছেন মনে হচ্ছে।
হ্যাঁ মনে হচ্ছে। তা আম্মাকে আমি বলবো যে আম্মা আমাকে ধরেন, এটা শোক বলার মানে অতটুকু আমার ই নেই। পাশে একটা খাম্বা ছিল ইলেকট্রনিক এর যে খাম্বা, সেটা থেকে ধরবো, সেটা ধরার আগে আমি নিজে পড়ে গেছি, আমি জ্ঞান হারিয়ে ফেলছি।
আচ্ছা,
জ্ঞান হারানোর পর সবাই আমাকে
জ্ঞান হারানোর আগে পর্যন্ত আপনি দেখতে পাচ্ছিলেন লাস্টটা আপনার দিকে আসছে,
আমার দিকে আসতেছে, ওটা দেখে আমি ভয় পেয়ে নিজে অজ্ঞান হয়ে গেছি। পরে যখন জ্ঞান ফিরছে তখন দেখলি আমি ঘরে আমাকে হাত পায়ে টেল দুলতেছে, লাস্টটা আগে যখন ডলতো এখন আমার হাত পায়ে টেল দুলতেছে, যেটা আমার শরীর। তো যাই হোক, এরপর থেকে আমি লাস্ট আসার দেখি না, দেখা হয়তো আমার পক্ষে ক্ষতি হয় আর কি। এই কিছুদিন পর মানে আমার খালতো বোন ওর সাথে দেখা হয়েছে, যেদিন মরবে এর একদিন আগে নিউ মার্কেটে যখন আমি শপিং করতেছি ফ্রেন্ডের সাথে, ওর বয়ফ্রেন্ডের সাথে শপিং করতেছি।
আচ্ছা,
আমি দেখিনি, আমার বোন আমাকে দেখা দৌড়ায় দৌড়ায় আমার গলা ধরলো যে ভাই তুই এখানে, আমি তোর কতদিন পর দেখলাম, তোর ফোন টোন বন্ধ, তোর খুঁজে পাই না, তার নাম্বার দিয়ে যা, আমি কালকে বাসায় যাবো। আচ্ছা ঠিক আছে, কালকে যাই আমি থাকবো। তো ওর রাত্রে দেড়টার দিকে খবর শুনছি যে ও মারা গেছে
ওই দিন রাতেই। অথচ আপনি তো তাকে মোটামুটি হ্যাপি অবস্থায় দেখেছেন
বিকেলটাকে দেখছি।
তাহলে কি ঘটেছিল আসলে?
ফ্যামিলির সাথে বা ফ্রেন্ডের সাথে কিছু
কয়েক ঘন্টার মধ্যে পারিবারিক কারণে হয়তো,
মানে পারিবারিক হ্যাপি ছিল।
কিছু জিনিস আছে যে তুই দূর থেকে বাইরে থেকে দেখে বোঝা যায় না অনেক কিছুই। তো যাই হোক, মানে কিছু একটা প্রবলেম ছিল যে জন্য সে মানে সুইসাইড করেছে।
হ্যাঁ, তখন প্রায় যাত্রাবাড়ি আলামিন রোড কাছাকাছি আমাদের গ্যানারে থেকে।
আচ্ছা,
তো লাস্টটা মানে এলাকা চাচু বা মা মাটি দিয়ে দিছে, যদি এটা কেস কামারি হবে পুলিশ টুলিশ আসবে মাটি দিয়েছে, আমরা লাস্টটা যা দেখতে পারিনি।
আচ্ছা আচ্ছা, ওনারা খুব তাড়াহুড়ো করে মাটি দিয়ে দিয়েছেন।
আমরা তখন আমাদের খালা আন্টির বাড়ি গেলাম, যাওয়ার পর যেহেতু লাশ দেখতে পারিনি কবরটা তো দেখবো, এতটুকু সান্ত্বনা তো
থাকে।
প্রত্যেকের জীবনে এমন কিছু না কিছু ঘটে, যেমনটা আজকে আমাদেরকে বলে যাচ্ছেন নাজিব, তুর্য, রাহাত এবং আকাশ। আপনার জীবনেও কখনো না কখনো ঘটেছে, হয়তো পাত্তা পেয়েছে কিংবা পাত্তা দেননি। কারো কারো জীবনে এমন ভাবে ঘটে যা সারাটা জীবন সে মনে রাখে, মনে দাগ কেটে যায়। সেরকম কিছু ঘটনা নিয়েই আপনি যদি আমাদের এই ডরে অংশগ্রহণ করতে চান, প্লিজ আমাদেরকে ফোন দিন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। আরো একটা বিরতির সময় হয়ে গেছে, ফিরব ঠিক রাত একটায়।
ডর আজকে ডরের ৫১তম পর্বের যারা অতিথি তারা হচ্ছেন নাজিব, তুর্য, রাহাত এবং আকাশ। এই চারজন বলবেন তাদের জীবনে ঘটে যাওয়া অতিভৌতিক ঘটনা,
আর আপনারা উপভোগ করছেন ডর। ফিরছি আমরা ডরের শেষ ভাগে।
ডর
তো লাস্টটা মানে এলাকার চাচু বা মা মাটি দিয়ে দিছে, যদি এটা কেস কামারি হবে পুলিশ টুলিশ আসবে মাটি দিয়েছে, আমরা লাস্টটা যা দেখতে পারিনি।
আচ্ছা আচ্ছা, ওনারা খুব তাড়াহুড়ো করে মাটি দিয়ে দিয়েছেন।
আমরা তখন আমাদের খালা আন্টির বাড়ি গেলাম, যাওয়ার পর যেহেতু লাশ দেখতে পারিনি কবরটা তো দেখবো, এতটুকু সান্ত্বনা তো থাকে। তখন আমার এক ভাগ্নি ছিল, ওর পাঁচ বছর বয়স, অনেক ফর্সা, ওর ফর্সা উনি অনেক ফর্সা, চুল লাল লাল হয়ে গেছে এত ফর্সা। তো ওরে নিয়ে যাবো, আমার আন্টির যে বোন মারা গেছে ওর মামি লাগে, আমি আবার তার আন্টি আন্টি কই।
আচ্ছা,
তো উনি বললো যে তুমি একা গেলে যাও, তোমার ভাগ্নিকে নিও না, ও দেখ মানে ও তো এক রঙের মানুষ, ওর ক্ষতি হতে পারে। তখন দুপুর একটা দেখতে এরকম আছে। তারপর ঠিক আছে আমি একা গেলাম।
দিনের বেলা দুপুর একটা দেড়টার সময়?
আচ্ছা,
তখন আমি দেখি বাড়ি থেকে 10-12 হাত দূর, যাওয়ার সাথে সাথে যে মরা লাশের গায়ে যে আতর সুরমা টুরমা দেওয়া হয় সেই গ্রামটা আমি পাইতেছি আর কি।
আচ্ছা,
যে আমি আমার সাথে সাথে পাইতেছি, হয়তো কোন লাশ টাশ নিয়ে গেলে বুঝতাম যে লাশ নিয়ে গেছে, তার গায়ে থেকে হয়তো গন্ধ হইতেছে, কিন্তু সেটা না।
আচ্ছা,
শুধু আমি পেতেছি। আর রাস্তাটি একটু নিরূপ টেপে ছিল, লোকটো কম, যেহেতু হয়তো ওই এলাকার মানুষ আমার বোন মারা গেছে দেখে সবাই তার আমাদের বাড়িতে আসতেছে, এই জন্য কেউ নাই। তো আমি দেখলাম যে গান টান পাইতেছি, তখন আমি খুশি হইলাম যে এটা আমার বোন হয়তো আমার পাশে আছে।
আচ্ছা,
প্রায় কবরস্থান থেকে আবার কবরস্থানে যখন যাব, কবরস্থান হয়তো আমার 15 হাত দূরে এরকম, তখন গ্রামটা চলে গেছে।
আচ্ছা,
কেন চলে গেছে? ভিতরে যায় দেখি যে একজন লোক তসবি পড়তেছে, সাদা জব্বা টুব্বা পরা,
কবরস্থানের ভিতরে।
কবরস্থানের ভিতরে এটা উঁচা টাইপের আছে পাকা, সেখানে তো যাই ভালো। আমি কবরস্থানের ভিতরে কবর খুঁজতেছি যে তোমার বোনের কবর কোনটা সেটা, তারপর পাই না। পরে লোকটাকে আমি সালাম দিলাম, তো উনি সালাম, আমি সালাম দেওয়ার সাথে সাথে উনি দাঁড়ায় গেল, দাঁড়ায় কবরস্থানের ভিতরে চলে গেল, ভিতরে ভিতর দিকে। আমি মানে অবাক হয়ে গেলাম যে কেমন, যে
সালাম কেন,
সালামের উত্তর তো দিব অন্তত দিল না।
কোথায় চলে গেল উনি?
কবরস্থানের ভিতরে আর কি,
কবরস্থানের ভেতরে
ভিতরে ভেতরে দিকে, উনি ভেতরেই ছিলেন বাট আরো ভেতরে দিকে চলে গেলেন,
মানে এক পাশে ছিল
না দিয়ে একদম কথা না বলে
ভিতরে চলে গেলেন। উনি যাওয়ার সাথে সাথে কবরের ভিতরে কোথাও থেকে মানে অনেক ঘ্রাণ, চকলেটি ঘ্রাণ বেরোচ্ছে, প্রচুর ঘ্রাণ বেরোচ্ছে। তো ভালো, আমি বোনের কবর খুঁজতেছি। এক সময় বৃষ্টি নেমে গেছে, প্রচুর বৃষ্টি, কবরস্থানে কাদা কাদা হয়ে গেছে। দেখলাম একটা নতুন কবর, তো ভাবলাম সেটা আমার বোনের কবরই হবে। ওই কবরে দুইটা পুকুর ছিল, বড় বড় দুইটা পুকুর ছিল, পাশে বাঁশ বাগান এরকম বাঁশ ক্ষেত্রের, তারপর দুইটা পুকুর, একটা পুকুর পুরো পদ্ম ফুল দিয়ে ঢাকা হয়ে গেছে, বাকি একটা পুকুর ঘাট থাকে জমিদার টাইপের,
জমিদার আমলে যে ঘাটলা তৈরি করা থাকে ওই প্যাটার্ন
ওইখান টাইপের। ওইখান থেকে পানি, এখন তো আমি কিছু নিয়ে যাইনি, ওই যে নারকেল আছে না নারকেলের খোসা, ওটা নিয়ে নেন, পানি নিয়ে কবরে ঢালতেছি।
আচ্ছা,
কবরে এলে কবর লিপতেছে আর কি, ব্যাপারটা শেষ হয়ে গেছে, হাত পা কাদা, এখন হাত পা ধুইব। বাট ওই পুকুরটা দিয়ে একচুয়ালি আমার ভয় লেগে গেছে যে পুকুরটা এরকম কেন, কেউ ওনার পুরোনো টাইপের পুকুর,
পদ্ম পাতা সহ পুকুরটা।
হ্যাঁ হ্যাঁ,
আচ্ছা,
বাঁশ ঝাড়টা দাঁড়া পুকুর দুই সাইডে। এখন আমি ভাবলাম না, পুকুরটা আমার কাছে একচুয়ালি ভয় লাগতেছে পুকুরটা দিয়ে, যেটাতে আমার ধুন দরকার নেই, বাসে যেত। বাড়িতে চলে গেলাম, বাড়িতে চলে যাওয়ার পর আমার যে ওই যে বোন যাকে আন্টি বলতো, আমি যাকে মামি বলতাম, তো মামিকে বললাম যে আপনাদের কবরস্থানে তো আমি কখনো পুকুর দেখিনি, বাট এই কবরে বড় বড় দুইটা পুকুর দেখলাম, এরকম পুরোনো টাইপের। আমি হাত পা ধুয়ে গেলাম, বাট ভয় লাগলো, তুমি ভালো করছো যে এই পুকুরটা অ্যাকচুয়ালি ভালো না।
কেন?
যে এই পুকুরে প্রতি বছর বলে একটা আলম খাসি ভোগ দেওয়া হয় আর কি, আলম খাসি কবরে এই পানিতে দেওয়া হয়, সাথে খাসিটা অ্যাকচুয়ালি ডুবে যায় আর কি,
মানে একটা খাসি ওখানে দিয়ে দেওয়া হয় বলির মতন করে,
বলির মতন করে দেওয়া হয়।
মানে এটা কি জন্য, কবে থেকে এই প্রথাটা চালু হয়েছে জানো?
যখন মসজিদে ইমাম সাহেব, উনি অ্যাকচুয়ালি স্বপ্নে দেখছে যে এই পুকুরে যে নামবে, ফজরের পর পর যে নামবে, আমি তাকে অ্যাকচুয়ালি তাকে নিয়ে যাব।
আচ্ছা,
তো উনি এটা স্বপ্নে দেখছে। সেম আজানের পরের দিন সকালে, ফজরের মানে আগে আগে দেখে সেম একজন গামছা পর একজন লোক ওইখানে গোসল করবে। উনি যেটা দেখছে স্বপ্নে, যেটা দেখছে সেটা দেখলো, তো ওই লোকের হাতটা ধরলো যে তুমি নেমো না, সমস্যা আছে, বাট নামে নেই, বাট ওইখান থেকে আর কি ভোগ দেওয়া হয়, ওনাকে হয়তো নির্দেশ করছে এরকম দিতে, তারপর সবাই ওই কাজটা করে।
এটা এখনো চলছে?
হ্যাঁ, এটা এখনো চলছে আর কি।
আর আপনার তো কোন রকম কোন প্রবলেম হয়নি তাই না, ওই পুকুরে হাত পা ধুই?
না, আমি ওটা দেখে আমি ধুইনি আর কি।
আচ্ছা
আচ্ছা। কি, আমি যখন এই কাজটা করছি 2010-15 জানুয়ারি, তখন থেকে আমি যেখানে যাই, যেখানে যদি রাত্রেও থাকি, বাট সেই বাড়িতে কি হচ্ছে পরদিন সকালে আমি আর কি বলতে পারি, নিজেই বলতে পারি পরদিন সকালে, বাট যখন সাথে সাথে তখন না, রাত্রে থাকার পর রাত্রে আমি এটা,
মানে আমি বলতে চাইছি এখন যদি আপনি আমার সাথে গিয়ে আমার বাড়িতে থাকেন, তাহলে কালকে আপনি বলতে পারবেন আমার বাড়িতে কি কি হয়েছিল না হয়েছিল?
এটা আমি তো আমি এখন বলতে পারতেছি না, কিন্তু রাত্রে বলার থাকার পর সকালে বলতে পারবো এরকম কিছু।
মানে কোন জায়গায় আপনি কোন একটা রাত্রে পরের দিন যায় বলতে পারেন যে কি হচ্ছে? আমি জানি না এটা কতটুকু আদৌ পসিবল বা কতটুকু আদৌ পারেন কিনা, এটা হয়তো বা কোনো একটা সময় যদি কখনো প্রমাণ করা সম্ভব হয়, আমরা একবার চেষ্টা করে দেখতে পারি যে আজকে রাতে আমরা যেই জায়গাটাতে আছি, যেই জায়গায় আমরা ঘটনা শুনছি, তো এখানে কি হয়েছে কিনা পরবর্তীতে যদি আমরা জানতে পারি আপনার কাছে, তাহলে হয়তো বা আমরা বুঝতে পারবো। তো ওকে, রাহাত ভাইয়ের ঘটনা তো শুনলাম রেহান,
রাহাত ভাইয়ের ঘটনা শুনলাম, রাহাত ভাই যেসব ঘটনা ঘটিয়েছেন সেটাও শুনলাম। তো আমার কথা হচ্ছে যে ওনার স্টোরিতে আমরা বেশ কয়েকটা সুইসাইড এবং সুইসাইড অ্যাটেম্পট পেয়েছি। তো একটা জিনিসই রিকোয়েস্ট থাকবে লিসনারদের কাছে, ডু নট টেক ইট অ্যাজ অ্যান ইন্সপিরেশন, দিস ইজ নট দ্য ওয়ে। আমরা শেষ পর্যন্ত দেখব এই চেষ্টাটা আমরা করব না। আমার মনে হয় রাহাত ভাই
আমি যেটা করছি সেটা যেন কেউ না করে, কারণ আমার রাগ অ্যাকচুয়ালি অনেক বেশি, রাগের কারণে অনেক ক্ষতি হয়ে যায়, তো এই ক্ষতিটা যেন কেউ না করে।
সবচেয়ে বড় কথা আপনি নিজে এটা বলে দিয়েছেন, এটা খুবই ভালো হয়েছে শ্রোতাদের জন্য।
আর আমি মনে করি যে কেউ সুইসাইড বা এই ধরনের অ্যাটেম্প নেওয়াটা এটা সম্পূর্ণ কাপুরুষতার কাজ।
তো ইচ্ছাকৃত ভাবে করি নাই, আমি এটা ফাইজলি টাইপের করতে গেছি, কিন্তু এটা বাস্তবে সিরিয়াসলি হয়ে গেছে।
রাইট, অনেকেই এটা ইমোশনালি এভাবে নেয় যে এটা চিন্তা করে যে আমার মৃত্যুটা দেখে হয়তো আমার আশেপাশের মানুষ খুব কষ্ট পাবে, তখন আমি একটা প্রতিশোধের মতো নিতে পারবো। কিন্তু সত্যি কথা বলতে কি, একটা মানুষ যখন চলে যায় না তখন আর কেউ বেশি দিন মনে রাখে না, সে যত আপনি হোক না কেন আলটিমেটলি সেই মানুষটারই চলে যাওয়া হয়, জীবনটা তারই ক্ষয় হয়, আর কিচ্ছু হয় না।
ওকে, আমরা চল, আরো একজন আছে, এবার তার ঘটনার দিকে চলে যাই।
ওকে, ডর নিয়ে আবারও আমি আর সুমন্ত আছি সবসময়, আর ডরে সবসময় অতিথি থাকেই। আর আজকে আমাদের সাথে সাগর, নদী না, আমাদের সাথে আছে আকাশ। কেমন আছেন আকাশ ভাই?
ইনশাআল্লাহ।
ওকে, তাহলে আমরা কি শুরু করে দিব?
ঠিক আছে, আমরা তাহলে আর সময় নষ্ট না করে শুরু করি। প্রথম গল্পটা কোনটা সেটা দিয়ে শুরু করি আমরা।
আর তার আগে একটু আকাশ ভাই কি করেন?
একটু এই জায়গায় বলতে চাই যে আকাশ ভাই আমাদের সঙ্গে জার্নিতে যোগ দিয়েছে, উনি রিক্সা চালায়, মানে বুঝতেই পারছেন যে তার জন্য জীবন ধারণটা কতটুকু কষ্টকর। এবং তার চেয়ে আরো একটা বড় বিষয় হচ্ছে ওনার একটা পা নাই, তারপরেও একটা মানে অদম্য ইচ্ছা থেকে উনি ডট টিমের সাথে যুক্ত হয়েছেন জার্নিতে, যে আজকে তার ঘটনাগুলো বলতে চায়।
চল তাহলে শুনুন, আমরা গল্পে চলে যাই।
আচ্ছা আকাশ ভাই, আমরা শুনেছিলাম ডট টিমের কাছে ঢাকা শহরের খুব মানে বিখ্যাত একটা মেডিকেল কলেজে আপনার কিছু একটা ঘটনা হয়েছিল, তো এই ঘটনাটা কি ছিল একটু শুরু থেকে বলেন, এবং এটা কতদিন আগে ঘটনাটা ঘটেছে?
ঘটনাটা আমার শালা মিয়া,
আপনার শালার সাথে?
আমার শালার নাম সুমন, তো ছোট মানুষ, ওরা তো তিন চার জন মিললা ল্যাংটার মাজার, ল্যাংটার মাজার গেছিল।
আচ্ছা আচ্ছা,
ওই ল্যাংটার মাজারটা হেরা চার দিন ঘুরিয়া মানে সবাই মিলে সবার যার যার মতো হাইয়া বসে একলা।
হম হম,
আমার শালায় বলতো একলা মানুষ হন কি মাজারে কি বেদে করছে না কি করছে ওরা আর বলতে পারে না।
আচ্ছা,
পরে একদিন রাতের বারোটার সময় আমাদের বাসা আইসে, বারোটার সময় আমার শালা ডাক্তার স্যার গেট থাবা থাবা যে দোলাবাই গেটটা খুলেন পিছে, তো দোলাবাই আমি সুমন আমরা খুলে দিয়ে আসলো সুমন, ওরা সুমনের মারা ডাক দিলাম এবং সুমনের বন্ধু ডাক দিলাম, পরে ওরা মানে কাপড় চুপড়ে মানে কিরম একটা রক্ত রক্ত মানে পায়ের দিকে চামড়া চামড় উঠে যেতেছে পায়ের দিকে,
আপনি বলতে চাচ্ছেন ওই মাঝারে সে এমন কিছু কাজ করে আসছে যে কাজটা করা উচিত না?
না।
আচ্ছা,
তবে যাক, তারপর আমরা তার মারে বললাম ধর সুমনের পায়ের দিয়ে রক্ত বেরিতেছে, তুমি এক কাজ করে ওর কি যেন হয়েছে, পরে আমরা বললাম সুমন তোমার কি হয়েছে, কুবুল আমার তো কিছু হয়নি, পরে ঠিক আছে আমরা তোমার পায়ের কে সাপ কে রক্ত তুমি প্যান্ট পাল্টাও, পরে সেই পেনটা খুললে পাল্টে পেনার লাগলো মানে কষ্ট
মানে কাপড়ের সাথে সাথে মাংস খুলে যাচ্ছে,
খুলে যেতেছে,
তারপর
খুলে যাচ্ছে, পরে আমরা এই চিন্তা করে তারপরে সবাই মিলে মিলে তাড়াতাড়ি কোনো মতো পেশায় মশায় মেডিকেল নিয়ে যেতেছে। তার মা মানে আত্মীয় সবাই মিললাম রাতে বারোটা দিকে সিএনজি মুঞ্জি পাইনি কিনা ওরা, লাস্টে একটা সিএনজি পাইছি, এক সিএনজি সবাইকে যা বাকি দিন মানুষ অন্য অন্য দেওয়া বাস বাস মানে মেডিকেল কেউ তো পোষা যাবার লেগে
মেডিকেল
মেডিকেল নিয়ে আসছে। যাক, আমি আবার দূরে গেলাম লিপ্তের পাঁচতলা ভর্তি হয়েছে,
ওই হাসপাতাল পাঁচতলায়
১১৫ নম্বর ওয়ার্ড। তোর একটু তারপর ডাক্তার দুটা নাই বললাম, নার্স বলছে ঠিক আছে তুমি এক কাজ করো তোমার এটাকে সিটি একবার বোগন করো তোমার রুগীর কাছে থাকো, আর আমি স্লিপ দিই তোমার কাজ করো, ম্যাডাম আমি আপনার কাছে যাই আপনি কি দিবেন আমাকে দিয়ে, তোর ম্যাডামের নাম দিয়েছেন, ম্যাডামের স্লিপ লিখে দিয়েছে ওষুধ দিলাম আপনার ডাক্তার মতো যা যা লাগে
আল্লাহ
জন্য। তো আমি আবার গেছি যেতে 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 এক বৃদ্ধ মহিলা মানে একবারে বয়স্ক মানে আমি যে সিঁড়িটা নামতেছি আমি লিফটটা পারতে পারি না,
সিঁড়ি দিয়ে আপনি
সিঁড়িটা আমি নামতেছি।
ওকে, তারপর
একটা বৃদ্ধ মহিলা বলছে তুমি কোথা চাও, আমি দেন আমি খালা আমি ওষুধ আনতে দাম, ওষুধ তো এইদিকে পারবা না, তো ওষুধ এক কাজ করো তুমি ওই সিঁড়িতে পাই অন্য গুলিতে যাও।
আচ্ছা,
তো অন্য গুলিতে গেলে ওই গুলিতে তোমার পিছিয়ে থাকবো একটা ডাক্তারখানা, ডাক্তারখানা ওষুধ নিয়ে বসে।
আচ্ছা,
তা আমি ঠিক আছে হইতেও পারে, তো আমি আর ওইদিক না যাই যে আমি ওইদিক গেছি আর কোথাও তোর গেছি, আর কতক্ষণ পৌঁছায় দেখি মানে কি মানুষ নাই তানুষ নাই কিছু নাই মানে একবারে নীরব নীরব মানে এরকম একটা জিনিসটা ভয়াবহ জিনিসটা।
আচ্ছা,
লাশের ঘর,
যেটা
হচ্ছে লাশ
মানে মর্গের কথা,
মর্গের কথা। আমি হাতে হাতে মানে কোন জায়গায় গেছি, তারপর আমি একটা গেট খুলে গেছে, ডাক্তারখানা আছে। আমি ডাক্তার মনে মনে যে আমি ঘরটাতে ঢুকছি, ঢুকে দেখি
মানে আপনি মানে একটা দরজা খোলা দেখে আপনি ভেতরে যাচ্ছেন যে হয়তো বা এখানে কেউ থাকতে পারে,
জি জি,
সেই জন্য আপনি ঢুকেছেন।
জি জি জি, আমি দেখছি দরজা খুলছে, কে জানি আমার ডাক্তারখানা আছে, ডাক্তারখানা থাকলে ব্যাস আমি ওটাকে ওষুধ পুষুধ লম। হ্যাঁ, আমি ডাক্তারের রুম মনে হয় আমি মর্গ ঢুকেছি। আমি তো জানতাম না এটা মর্গ, আমি তো মনে বুঝলাম যাক এটা ডাক্তারখানা। তো তাতে ভাবছিলাম দেখি কি গেট খুলে পর দুনিয়া কান্না, কান্নাকানি চারুকটা
মর্গের ভেতরে যেই ঢুকলেন মানে আপনি ঢুকে মনে হচ্ছে যে চতুর্দিকে কান্নার শব্দ পাচ্ছে।
জি জি জি, চতুর্দিকে কান্নার শব্দ পাচ্ছি। তো আমি আবার দেখি লাশ, লাশ।
আচ্ছা,
তো কান্নাকানি তো ওটা তো কোন ইয়া না,
লাশের থেকে তো আসার
আসার কথা না, কারণ তারা তো মৃত্যু, মৃত্যু মানুষ আপনাকে কেমন কান্না। তো মৃত্যু মানুষ তো আমি চিন্তা করলাম যাক এটা হতেও পারে,
আপনার কাছে স্বাভাবিক মনে হয়েছে এটা হতেও পারে, মানুষ কাঁদছে, তখনই ভৌতিক কোনো কিছু একটা ধরে নিয়ে যে স্বাভাবিক ভাবে নিজের সাথে এসে যে হ্যাঁ ভৌতিক কোনো কিছু ব্যাপার হলে অ্যাটলিস্ট আমার ধারণা উনি বোঝাতে চেয়েছে যে অ্যাটলিস্ট উনি ব্যাপারগুলোর সাথে ইউজ টু।
আচ্ছা জি জি, যাক আমি চিন্তা করলাম এই লাশ এই ঘরটা আমি এবার কেমে যাবো, তো এটা তো ডাক্তার করি না, তো আমি তো মুরগায় বললাম তো আমি তো কেমনি চলে যাবো। তো আমি যেতে লইছিলাম পিসিতে আমার কিছু ডাক্তার আছে, এই ছেলে এই ছেলে এই ছেলে ঠিক আছে, এই ছেলে ছেলে ঠিক আছে, আমি আবার পিসিতে চাই ঠিক মুরগে গিয়ে ডাক দিবো আমার পিছু তো কিছু নাই। তখন আমি চিন্তা করলাম যাক কিছু নেই, মানে মনের গুরুতর, এটা তো আমাকে একটা অভ্যাস, আমার বুট পেটনির দিকে আমাকে একটা কার্যকর বেশি থাকে আর আমাকে সাহস বেশি, এটা দেখে আমাকে একটা ইয়ে আছে একটা চোখ হিরিগুম বড় লালের মতো টুকটুকা, মানে জিভাটা মেচে আমি গেছি। হে বৃদ্ধ মহিলা সম্রাট, সামনে দেখো তুমি কোথায় আছ, তুমি ওষুধ নিবা? আমি না, আমি ওষুধ নিব না, এটা তো আপনি তো আমার ভুল ঠিকানা দিচ্ছেন, তো এটা তো লাশ করে আমার ডুবাইছ মরগাস, তো আপনাকে কথা আমি শুনব না। কেন তুমি কথা শুনবো না, তুমি আমাকে শুনেন, আপনি কি আমার জানে মাত্র আইসেন না, আপনার কি আপনি আমি এতটুকু আমার একটু বলেন আর কিছু না বললো, অন্য কিছু টেস্ট তুই যা এত হেল্প করলো কোয়া পাবো, তো আমি একে দৌড়ে লাড়ি স্লিপ করে পড়ে যায়, এই সিঁড়িতে পড়ে যাওয়ার পর আমার মামুরা এগুছেছে যে আমার বাইক নেই ঢুকই হ্যাঁ গেছে ওষুধ লিখে, পর আমার বাইক মামা মামুর সবাই মিলে দৌড়ে দেখি সিঁড়িতে আমি পড়ে লিছি, পড়ে যাওয়ার পর তো মামু আমার উঠাইছে, উঠে মাথায় পানি দিচ্ছে, আমার দেখবো না উঠে কি দেখবো, মামু আমার কইলো মাথা পানি এক ঘন্টার পর মানে সাড়ে তিনটার সময় আমার মাথার গ্যান্ড আইসে, গ্যান্ডার পর বলছে তোমার কি আমি তো দুটো ঘুরে আসছি।
রেহান, ঘটনাটা কিন্তু একটা ইন্টারেস্টিং একটা ঘটনা, কিন্তু হয়তো বা আমার ধারণা যে লিসনাররা এবং এখানে যারা আছি আমরা সবাই একটু আমরা মানে বুঝতে সমস্যা হচ্ছে বিকজ অফ ওনার মানে ওয়েফ যে টকিংটা আছে, এটার জন্য আমরা হয়তো ঘটনাটা পুরোপুরি বুঝতে পারছি না। ওকে, তো এইটাই যে মেডিকেল কলেজের কথা বলছেন, মেডিকেল কলেজের ঘটনা, তো ওকে আমরা তো প্রথম ঘটনাটা শুনলাম আকাশ ভাই আপনার কাছে, এবার আরো একটা ঘটনা আছে যেটা আমরা ডট টিম এর কাছে শুনেছি, সেই ঘটনাটা কি ছিল একটু সেই ঘটনাটা শুনে ফেলি রেহান।
চল শুনে ফেলি।
তেমন ঘটনা হচ্ছে আমি একদিন রাতে শুয়েছি, বৃহস্পতিবার দিন রাত, শুক্রবার দিন রাতে আমার স্বপ্ন দেওয়া হয়েছে যে তোমার বাবা মারা আছে তুমি আসো।
শুক্রবার দিন রাতে আপনি স্বপ্ন দেখলেন যে আপনার বাবার মৃত্যু হয়েছে, স্বপ্ন দেখেছেন?
জি জি।
তারপরে কি হলো?
তারপরে আমি স্বপ্ন স্বপ্ন হইতে পারে ওয়াপলে না বললা, তো আমি আমার কাজের মধ্যে নাম চলে গেছি, সকল রাতে 11টার সময় বাসাইছি, তো এরকম সময় আবার ফোন আইসে দেশেতে, আমার মা ফোন দিয়ে বলছে বাবা তুমি কোথায়, তোমার বাবা মারা গেছেন তুমি তাড়াতাড়ি আসো।
সত্যি সত্যি আপনার?
হ্যাঁ সত্যি সত্যি মারা গেছে। হ্যাঁ, তো বলছে তারপরে মা এটা কি বলেন, আমি গত রাতে আমি যে স্বপ্নটা দেখছি এটা কি সত্যি হতে পারে? আমার মা বলছে তুমি কি দেখছো? যে আমি দেখছি আমার বাবা মারা গেছে। সত্যি বাবা তুমি যেদিকে আসো তুমি তাড়াতাড়ি আসো, যে এই রাত্রিতে আসো, তুমি না আসলে তো লাস্টে কবর হইব না, কারণ তোমার বাবা মরার আগে বলছে যে আমার ছেলেটা আমি এক নজর দেখতে যাবো, আজ যদি ছেলেটার নজর না দেয় আমরা এক মোড়ের হাতে মাটি দেওয়া যেন আমার পরে প্রথম আঘাত, এটা বলছিল
এক মোট আপনার হাতের মাটি যেন প্রথমে পড়ে,
প্রথমে পড়ে, এটাই আমার বাবা বলে মারা গেছে। আমার বউ বলছে শোনো তুমি আমার বাচ্চাটা নিয়ে তুমি শুয়ে থাকো, টেনশন মোশন করো না, আমি বাবার কবর দেবো, আমি দুই তিন মিনিটে আমি এসে
পড়লাম,
রওনা দিলাম। রাতে রওনা দেওয়ার পর দেখি কাউন্টার বন্ধ, সব 11:30 বাজলে কাউন্টার একটা বন্ধ থাকে,
বন্ধ হয়ে যায়,
মানে কোনো গাড়ি করে আর উঠে নাই যাওয়ার জন্য, অনেক কেমে যাবো, একদম বাবার মৃত্যু শুনলাম অনেক মতো আমি দু তিনটা গাড়ি আমি থামাইছি, কেউ থামাইলো না। লাস্ট পলিউশন একটা গাড়ি পাইছি, ফরিদপুর যাবো মালের গাড়িটা,
ফরিদপুরের গাড়িতে,
হ্যাঁ ফরিদপুর গাড়ি না, ওটা ওটা আপনার পিক আপ।
আচ্ছা আচ্ছা আচ্ছা,
মালের পিক আপ মানে মাল লয়ে যেতেছে আমার রাস্তা আমার আমার দিল। আমার বাবা কিন্তু স্যান্ডেল পিনতো, কি আমার বাবার কোনো কোনো জুতো নাই, খালি পায়ে। তা আমি ভাবছিলাম যে খালি পাবো না আজকে, মানে মেডেল মানে কাছে যেতেছি, দুই বাড়ি পালাইল আমার বাসাটা। আচ্ছা, বাড়ির সাইডে মানুষের অনেকজন হয়েছে কথা, এটা আমি হতেছি কানে। আমি আবার আব্বা আমার বাড়ির ভিতরে কি হয়েছে উঠে চায় বাবা কিছু না, কোন একটা বিয়ের একটা অনুষ্ঠান হতেছে। তাই আমি বলছি তুমি উঠে কই যাও, কে তোর বোনার আছে, তোর বোনের লোক তোর বোনের তোর একলোকে বিয়ের অনুষ্ঠান নিয়ে খেটে দিল। তো তখন উঠে গিয়েছে না, তোর কোনো বিয়ের করে হয় না। তা আমি আবার আমার মা আবার আমার বাবার দিকে যখন যেতেছি, যে বটগাছ যেতেছি, মাতা মানে একটা মাতা মানে আমি আগামো আমার চোখে পড়ে যায়। তা আমার মা দেখি তোর ভাই উই চিপে
আপনাকে যখন টান দিচ্ছিল তখন আপনার বাবা কোথায়?
আমার বাবা নাই,
আপনি তাকে সামনে দেখতে পাচ্ছেন
না, তখন আমি কিছু আমি এটা খেয়াল করিনি বাবা আছে কি না আছে, এটা আমি দেখিনি।
আমি তো আপনার মতন যাচ্ছি,
পরে চাই দেখি যে আমার বাবা লাশ। আমি মারা গেল, মা যে আমার বাপ যদি মারা যায় তো আমি যে যা শুনেছি রাস্তা দিয়ে এটা হয়েছে,
যা শুনলাম
সেই কি আসলো বাপ তো আমার একটু আগে আমার লোক চললো তো কষ্ট কি তুই তো বাপ একটু আগে তোর গেলো কই লো গেলো আমি যদি আমি রাস্তার মাঝখানে দাঁড়িয়েছি আমার বাপে আমার লোয়া গেলো। তো অনেক কানে করবো যে কবর কবর দিলাম, কবর দেওয়ার পর তবে আমার মা বলছে তুই আর উই বটগস্ত যাস না, তুই আর একটা ক্লাস যাস না, শনিবার দিন লাস্ট কবর কবর দিয়া পরে পাঁচ দিন বেশি বাসায়।
আচ্ছা, তারপরে আপনি
এই আমার করবো।
আচ্ছা, বুঝতে পেরেছি আকাশ ভাই, আপনার ঘটনাগুলো বিশ্বাস করা অনেক বেশি কষ্ট হয়ে যায়,
কারণ হচ্ছে
মৃত মানুষ ফিরে আসতে পারে একমাত্র আমাদের শ্রোতা বন্ধুরা যেভাবে বলেন, আমরা যেভাবে যতটুকু জেনেছি মৃত মানুষ ফিরে আসে না, মৃত মানুষের
রুহ
ধরে জিন এ ধরনের ভাবে মানুষকে টানে মৃত্যুর দিকে বা অন্যদিকে বা ভুল দিকে। তো যাই হোক, আপনার ঘটনাগুলো আমরা শুনলাম, আশা করি আপনার সাথে এমন কিছু আর কখনো ঘটবে না।
জি জি ইনশাল্লাহ।
দোস্ত, অনেকগুলা স্টোরি আজকে আমরা শুনলাম, অনেকগুলো এক্সপেরিয়েন্স মানুষ আমাদেরকে জানালো, বাট দুঃখের ব্যাপার হচ্ছে এটা যে আমরা আজকে যেখানে আছি এইখানের যে এক্সপেরিয়েন্সটা যে করেছে, যে এই ভৌতিক অবস্থানের কারণে আমরা আজকে এখানে, সেটা বলার মানুষটা আমাদের সাথে থাকতে পারেনি
এবং আমরা চেষ্টা করেছিলাম সেই মানুষটাকে সাথে রাখার জন্য। আসলে সবচেয়ে বড় কথা, সেই মানুষটা এখন ঢাকা শহরেই নাই, তো আমাদের চেষ্টাটা মানে খুব একটা কাজে লাগে নাই সেজন্য। এবং তার যে যুক্তিগুলো ছিল এটারও যথেষ্ট কারণ ছিল, তো আমরা সেই যুক্তিটাও ইগনোর করতে পারি না
কখনোই
যে সে যেই যুক্তি দিয়েছে। তবে এতটুকু বলি যে আমরা যেই ক্লিনিকটাতে আছি, এই ক্লিনিকটা খুব বেশি বড় একটা ক্লিনিক না, ছোটখাটো একটা ক্লিনিক, সমাজের মধ্যবিত্ত বা নিম্নবিত্ত মানুষদেরই সাধারণত এখানে আনাগোনা। আর্থিক যতটুকু
সচ্ছলতা, রিজনেবল প্রাইসের
উপরে, রিজনেবল প্রাইসের উপরে,
ইটস এ গুড ক্লিনিক।
এবং এটা হচ্ছে একটা ম্যাটারনিটি ক্লিনিক, এবং এতক্ষণ ধরে আপনারা নিশ্চয়ই জানতে চাইছেন যে এই ক্লিনিকটা নামটা কি,
নামটা কি
আসলে, এটা
নিয়ে আমি একদম প্রথমেই খুব প্রকাশ করেছিলাম,
কারণ বুঝতেই পাচ্ছেন এটা হচ্ছে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং এটা স্বাভাবিক।
শুধু ব্যবসায়িক প্রতিষ্ঠান না, এটা এখান থেকে মানে সোশ্যাল সার্ভিস দেয়া হয়। তো আমরা কখনোই চাই না ভুতুড়ে কোনো কারণে মানুষের এত ভালো একটা ক্লিনিক, এত ভালো ডাক্তারদের উপর থেকে ভরসা উঠে
যায়। আর আমরা অবশ্যই নামটা যে কোনো মূল্যে আপনাদের সামনে নিয়ে আসতাম যদি এইটার পেছনে কোনো মানুষের কোনো কিছু অবৈধ কাজ কারবার থাকতো, তাহলে অবশ্যই আমরা চাইতাম এখানে এসে কেউ যেন প্রতারিত না হয়। কিন্তু ঘটনাটা
নাথিং ইলিগাল অ্যাবাউট দিস ক্লিনিক,
অ্যাট লিস্ট আমাদের জানার মতে নেই, আমাদের জানার মতে নেই, এখানে ইলিগাল কিছু হচ্ছে না, ওটার সাথে আমাদের কোন কানেকশন নেই, আমরা এখানে আসছি শুধুই প্যারানরমাল একটা রিজনে, এবং সেই রিজনটা হচ্ছে এই রুমে একটা রিজন ঘটেছে,
যদিও এই রুমটা এখন একটা স্টোর রুমে পরিণত করা হয়েছে, কারণ এই রুমটা আনইউজেবল হয়ে গিয়েছিল, টোটালি ব্যবহারের অযোগ্য, কারণ যেখানে রোগী আসে সেফ ফিল করতে, সেখানে যদি রোগীকে রাতের বেলা ভয় পেতে হয়, ডর ফিল করতে হয়, সেই ক্ষেত্রে আর কি করার থাকে।
সেটাই, আসলে অনেকেই ভাবছেন যে হাসপাতালের ক্লিনিকে কেবিনে কিভাবে আবার ভয় পেতে পারে। ঘটনা হচ্ছে আজ থেকে প্রায় 4-5 বছর আগের ঘটনা এটা, এখানে এই ক্লিনিকের মধ্যে দুজন রোগী ভর্তি ছিল।
রাইট, এই ক্লিনিকে মানে আরো দুটো রুম আছে, আর দিস ওয়ান ইজ দ্য থার্ড রুম, এবং যেহেতু একটু ছোট ক্লিনিকটা, এই রুমটা ছিল ডাবল বেড,
ডাবল বেড,
মানে এক কোনায় একটা বেডে এক রোগীর জন্য, আরেক কোনায় আরেকটা বেড, মাঝখানে একটা স্লাইট ছোট পর্দার মতো,
পর্দার মতো ছিল,
এভাবে মেইনটেইন করা হতো আর কি। 5 বছর আগে যেই ঘটনাটা ঘটে, খুবই স্বাভাবিক, যে কোনো ক্লিনিকে যে কোনো হাসপাতালে প্রায়ই মৃত্যু হয় দুর্ভাগ্যজনকভাবে, অনেক সময় অনেক রোগ চিকিৎসার অতীত থাকে, তাই হয়তো অনেক সময় ডাক্তাররা পারেন না বাঁচিয়ে তুলতে, যাই হোক এটা পুরোপুরি প্রাকৃতিক ব্যাপার, মানুষের মৃত্যু হবেই, বাট অতিপ্রাকৃত ব্যাপার যেটা, সেটা হচ্ছে মৃত্যুর পরে সেই মানুষটার এই একই বেডে একই ক্লিনিকে আবারও ফিরে আসা।
রাইট, ঘটনাটা হচ্ছে এমন যে দুইজন পাশাপাশি বেডে ছিল এই রুমের মধ্যে, একটা রোগী যখন মারা যায় আরেকটা রোগী যখন থেকে যায়, ওই রোগীটা মারা যাওয়ার ঠিক 1-2 দিন পরেই, তখনও বেডটা ফাঁকা ছিল, কিন্তু এই রোগী এবং এই রোগীর সাথে যারা অ্যাটেন্ডেন্স ছিল তারা কিন্তু টের পেত ওই বেডের মধ্যে রাতের বেলা অ্যাক্টিভিটিস। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই অনেক সময় কিন্তু বেড খালি থাকলে কিন্তু হাসপাতালে রোগীর আশেপাশে যারা আছে তারা একটু ওই বেডটা ব্যবহার করে একটু শুয়ে থাকলো, যেহেতু পর্যাপ্ত জায়গা থাকে না। তো একজন রোগীর সাথের লোক থাকতে গিয়েছিল, কিন্তু সে রাতের বেলা মানে টের পেল যে ওই বেডের মধ্যে সে একা না,
Someone else is there.
Right. তারপরে থেকে আস্তে আস্তে মূলত ঘটনাটার সূত্রপাত।
ইনফ্যাক্ট প্রথম দিন মানুষটা ওই জিনিসটাকে তেমন একটা আমল দেননি, সে তার কথা অনুযায়ী সে অস্তিত্বটা টের পেয়েও সে ঠিক পাত্তা দেয়নি, পাত্তা না দিয়ে সে বরং তার রোগীকে আরো ভালোভাবে অ্যাটেন্ড করার জন্য তার রোগীর পাশে গিয়েই রাতটা কাটিয়ে দেয়। কিন্তু মজার ব্যাপার হচ্ছে পরের দিন রাতে যখন আবার সে ঘরে ঢোকে, তখন যেটা দেখে সে প্রচন্ড ভয় পায় সেটা হচ্ছে আতঙ্কিত চোখে স্বয়ং রোগী তাকিয়ে আছে পাশের বেডের দিকে, যে তাকানো দেখেই সে ভয় পেয়ে সাথে সাথে তাকায়, কিন্তু তৎক্ষণাৎ কিছু দেখতে না পেলেও বাথরুমের দরজাটা অনেক জোরে বন্ধ হয়ে যাওয়ার শব্দটা সে পায়, এবং তখনই হাসপাতাল থেকে এই বেড থেকে সরিয়ে পাশের রুমে নিয়ে আসা হয়।
এবং প্রথমে ভাবা হয়েছিল এই রোগীটার কোনো মানে সে পাশের রোগী যেহেতু মারা গেছে মানসিক ভাবে একটা সে ভয় পেতে পারে, তো নতুন যে রোগী তাদেরকে এই রুমটা দেয়া হলো, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে দেখা গেছে যে নতুন যারা জানেও না এই রুমে একটা রোগী মারা গেছে, তারাও সেম ঘটনা অনুভব করতে লাগলো।
এক্স্যাক্টলি, এবং যেহেতু পরের বারের যারা এসেছে, পরে অনেকবারই ট্রাই করা হয়েছে, এখানে বিভিন্ন রোগীকে প্লেস দেওয়া হয়েছে যেহেতু এটা হাসপাতালের অংশ, কিন্তু শেষ পর্যন্ত অনেকে না বলে অনেকে বলে এই রুমে আর থাকতেই পারেনি, কোনো না কোনো ভাবে তাদেরকে রুম চেঞ্জ করতেই হয়েছে, এবং সবারই একটাই কথা, কোনো এক মহিলাকে তারা এই বেডের আশেপাশে থাকতে, শুয়ে থাকতে, বসে থাকতে, বাথরুমে যেতে কিংবা কান্না করতে দেখে,
মানে দেখা গেছে যে এই রুমটা মানে সে ইউজ করছে বিভিন্ন ভাবে রুমটাকে ইউজ করছে। তো এমন ঘটনা এত ফ্রিকোয়েন্টলি ঘটতে থাকে যে কোন রোগী আর এই রুমে থাকতে যায় না,
এবং আমরা যার কাছ থেকে শুনেছি তার ভাষ্য মতে ব্যাপারটা এত স্বাভাবিক ভাবে ঘটে যে যদি সে হঠাৎ করে দেখত 12:30 সময় ঢুকে যে আছে, যে কেউ ভাববে যে আরেকজন রোগী থাকতেই পারে যেহেতু ডাবল বেড কেবিন, কিন্তু ভয়টা তারা তখন পেয়েছে যখন সারা রাত ঘুমিয়ে থাকার পরে 3:00 সময় যদি ঘুম ভেঙে হঠাৎ করে দেখে যে পাশের বেডে কেউ একজন জাস্ট বসে আপনার দিকে তাকিয়ে আছে, তাহলে হোয়াট ডু ইউ ফিল? I'm just sorry যে এখন ওই বেডগুলো এখানে রাখা নেই, তাহলে আমি একটু ওই বিছানাটা দিয়ে তাকাতাম, দেখতাম।
আসলে বেডগুলো আর অস্তিত্বই নেই, বেডগুলো অনেক নষ্ট হয়ে গেছে, ঝং ধরে এগুলো ফেলে দেওয়া হয়েছে, এবং এই ঘটনাটা আমরা যার কাছ থেকে শুনেছিলাম সে এই হসপিটালেই কাজ করত, এবং একটা পর্যায়ে সে এখান থেকে কাজ ছেড়ে চলে যায়। তার কাছ থেকে আমরা মূলত এই সন্ধানটা পেয়েছিলাম, এবং হাসপাতাল কর্তৃপক্ষের সাথেও আমরা কথা বলেছি, তারা আমাদের খুব রেস্ট্রিকশনের মধ্যে আমরা তাদেরকে বিভিন্ন কন্ডিশন মেনে রাজি করিয়েছি, জাস্ট আমাদের যেই অতিথিরা রয়েছে তারাই মাত্র শুধু দেখতে পেয়েছে এই রুমটার কি অবস্থা। তবে এখন এটা হাসপাতালের একদম একটা স্টোর রুমে পরিণত হয়ে গেছে, সো এটা রোগীদের জন্য ব্যবহার করা হয় না,
করা হয় না এবং মনে হয় না ভবিষ্যতেও কখনো করা হবে বা কেউ করার সাহস পাবে। Because there is something, এই রুমের মধ্যে কিছু একটা আছে, আমি জানি, আমরা সবাই ফিল করছি।
তোকে সেটাই বলতে যাচ্ছিলাম যে আমরা এই কয়েকজন ছাড়া হয়তো বা উনি এখনো আছে।
I know, তুই ফিল করছিস, এটা বুঝতে পেরেই বললাম যে সামথিং ইজ দেয়ার। যাই হোক, আর এই রুমের ভেতরে আর থাকার আমাদের সময়ও নেই, জানি না সময় থাকলেও থাকার সাহস হতো কিনা বা থাকতাম কিনা, বাট আমার মনে হয় এখন আমাদের চলে যাওয়াটাই বেটার।
রাইট,
তোর মানে ভয়।
বিদায় নেবার সময় হয়েছে আজকের মতো, শেষ করছি আমরা ডরের 51তম পর্ব। আমরা বিশ্বাস করি ভয়, ভয়ের অস্তিত্ব পৃথিবীতে আছে। আমরা বিশ্বাস করি বিজ্ঞানকে, যে বিজ্ঞান ভয়ের অনেক কিছুকেই আজ পর্যন্ত সমাধান দিতে পারেনি। যা অযৌক্তিক তারও একটি গ্রহণযোগ্যতা মানুষের মনে আছে। আমরা শুধু এই অনুভূতিটাকে নিয়ে আপনার সঙ্গে কিছুটা সময় ছিলাম। ভালো লাগলে কিংবা কিছুটা বলতে চাইলে আপনিও যোগ দিতে পারেন আমাদের সাথে। 09613892892 এই হচ্ছে আমাদের নাম্বার। আজকের মতো আমি আরজে কিবরিয়া, আমার অনুষ্ঠান ডট থেকে সুমন, রেহান এবং সাউন্ডে লোবানের পক্ষ থেকে শুভরাত্রি।